exclusively on FusionBD.com.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। হন্টেড বাই ব্রাউন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। প্রিয় শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরো একবার। আপনারা শুনছেন ABC রেডিও FM 89.2। আমি আরজে কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গে রয়েছি এবং ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর অনেক বেশি পরিবর্তিত একটি ডর, কারণ ডরের রাত ১২টার যে সেগমেন্ট সেটা সম্পূর্ণই রিসার্চেবল, একেবারেই অন্যরকম। যে পার্টি আমরা বলি ট্যারট কার্ড স্পেশাল রাউন্ড, এবং এটার মেন্টর হচ্ছে রেজা ভাই। প্রিয় শ্রোতা, শুরুতেই একটা বিষয় আপনাদেরকে জানিয়ে নিতে চাই। ট্যারট রিডার রেজা ভাই আজকে আপনাদের জন্য একটি সারপ্রাইজ রেখেছেন, সেটা পরের ঘন্টায় আমরা আপনাদেরকে জানাবো। প্রিয় শ্রোতা, যদি আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। শুরুতেই আমরা আপনাদেরকে কিছু স্টোরি সাথ দিতে চাই। আশা করছি পুরো অনুষ্ঠানে পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আমরা কথা না বাড়িয়ে প্রথমেই সুমন এবং লোবানের অন দ্য স্পটে যাওয়ার কিছুটা সাউন্ড বাইট আপনাদেরকে শোনাচ্ছি, তারপর মূল গল্পে প্রবেশ করব।
সুমন, মহাখালী চলো, আমরা ইয়ে রাস্তার ওপার যে ওখান থেকে একটা রিক্সা নিয়ে আমরা সহজে চলে যাইতে পারবো।
মানে বুঝলাম না, হঠাৎ করে রিক্সায় চলার মুড হইলো কেন?
রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা, তো মনে হচ্ছে রিক্সায় করে যাই, আর তাছাড়া অফিসের গাড়ি পেতে গেলে আরো অনেক সময়।
আর যে গেস্টরা আছে
ওরা অন্য রিক্সা আসুক,
অন্য রিক্সা নিয়ে
তিন চারজন আমরা চলে যাবো।
আরেকটা আইডিয়া করি, চলো একটা ভ্যান গাড়ি নেই কারণ বাজার থেকে।
ভালোই হয়, খারাপ
ভ্যান গাড়ি ভ্যান চলবে।
এই কারণ বাজারের ভ্যান গাড়িতে কিন্তু ব্রেক নেই।
ওকে, তোমার আসলে কোন যানবাহনে যাবো এটা একটা বড় ডিবেটের বিষয় হয়ে গেছে আজকে। চলো চা খাই, মাথা ঠান্ডা করে ভাবি কিসে যাওয়া যায়। গাড়িতে
কিন্তু তোমার ওই পিছনের গলিতে যাওয়া লাগবে, কারণ আমাদের রাসেলদের দোকান আজকে বন্ধ।
ওকে, তার মানে বুঝতে পারছি আজকে তোমাকে রিক্সায় নিতে হবে। ওকে ফাইন, লেটস গো, আমরা রিক্সাতেই আজকে যাচ্ছি।
ওকে,
তিন চারটা রিক্সা আছে,
চারটাকে খেয়ে দাও। আমার
কারওয়ান বাজার থেকে রিক্সায় করে আমরা পৌঁছাই আমাদের আজকের গন্তব্য মহাখালী এলাকার হন্টেড প্লেসটিতে।
সুমন, রিক্সাটা না ছেড়ে আমরা রিক্সা নিয়ে চলে আসতাম।
আসলেই তো তাই মনে হচ্ছে, এখন মনে হচ্ছে রিক্সা নিয়ে আমরা ঢুকতে পারতাম। তবে হ্যাঁ, একটা জিনিস কিন্তু লোবান ভালোই হচ্ছে।
কি,
একটু হাঁটতে খারাপ লাগছে না? ভালোই লাগছে। মহাখালী এলাকার এই মাঠ আছে, মানে আমরা জায়গাটার নাম বলছি না, শুধু একটা বলি আমরা। লোবান কোনো একটা হিন্টস কি দিতে পারি?
দরকার নাই, পরে আবার ঝামেলায় পড়তে হবে। আমরা মহাখালী এলাকার মধ্যে আছি, দ্যাট ইজ গুড এনাফ।
ওকে, আমরা এই এরিয়াতে কিছু ঘটনার সন্ধান পেয়েছি। ইনফ্যাক্ট ডর যারা শুনে থাকে তারাও হয়তো বা এরই মধ্যে শুনেছেন যে এই এলাকাকে নিয়ে কিছু ঘটনা গেছে ডরে। এবং একটা বাসাতেই আমরা ঢুকবো, এবং এটা বাসাটা মাঠের পাশে একটা বাসা। সো যাই হোক লোবান, ওই যে ওইটাই মনে হয় বাসাটা, বুঝছো?
ঠিক আছে, তুমি এলো, আমি আসছি।
আমরা পৌঁছে গেছি, এই মুহূর্তে আমরা সেই বাড়িতেই আছি যেই বাড়িকে ঘিরে কিছু ঘটনা রয়েছে, এবং যেই বাড়ির মানুষজন কিছু ঘটনা ফেস করছে এখানে। ইনফ্যাক্ট এই এলাকাতেও কিছু ঘটনা ঘটেছে, অনেকেই বলে থাকে অনেক কিছু দেখেছে। সো আমরা সেই ঘটনাতে গেলাম না, আমরা একটা স্পেসিফিক কিছু ঘটনা পেয়েছি এই বাড়িটা সম্পর্কে, যেই বাড়িতে আজকে আমরা আছি, মহাখালী এলাকার। বাড়িটার সামনে একটু খোলা জায়গা রয়েছে এবং একটা বাগানের মতো আছে, গাছ রয়েছে বেশ বড়। সেই বাগান বাগানের এলাকাতে বসেই আজকে আমরা ডট ধারণ করছি। ইনফ্যাক্ট বাড়িটার অনেক মেম্বারই এই মুহূর্তে বাসাতে নেই, দু একজন ফ্যামিলি মেম্বার বাসায় রয়েছে, তারা আমাদের সাথেই আছে। তারা যদিও মাইক্রোফোনের সামনে আসবে না, শুরুতেই হয়তো খেয়াল করেছেন আমরা, কিন্তু এই জায়গাটার লোকেশনটাও আপনাদেরকে কনফিউজ করে রেখেছে, সো বুঝতেই পাচ্ছেন এটা খুব রেস্ট্রিকশন রয়েছে আমাদের জন্য। তো যাই হোক, এই জায়গাটার ঘটনা ধীরে ধীরে আপনাদেরকে বলবো, তবে তার আগে আমাদের যে দুজন অতিথি রয়েছে শামসুল এবং রুবেল, তাদের কাছে যাই, তাদের সাথে পরিচিত হই, তাদের এক্সপিরিয়েন্স গুলো শুনি। সো আরো একবার আমরা ফর্মালি পরিচিত হই। সো আমি সুমন আছি, এবার একটু আপনার পরিচয়টাই জানি।
ওকে, আমার নাম শামসুল আলম, আমি এসেছি টঙ্গী থেকে।
ওকে শামসুল ভাই, আমি যেটা শুনেছি যে আপনার নিজের সাথেই কিছু এক্সপিরিয়েন্স ঘটেছে এবং ইনফ্যাক্ট এটা বেশ দীর্ঘদিন ধরেই আর কি, তো আমি আসলে এই বিষয়টা জানতে একটু ইন্টারেস্টেড। আমরা শুরু থেকে যদি একটু শুরু করি যে কিভাবে, কবে থেকে কিভাবে স্টার্ট হয়েছে এই বিষয়টা, কি আসলে
আসলে ব্যাপারগুলো স্টার্ট হয়েছিল বেশ কিছুদিন আগে, আমি যখন ক্লাস এইটে পড়ি, সেটা আজ থেকে প্রায় 10-12 বছর আগের ঘটনা। তখন থেকে আমি একটু বেশি পরিমাণে একা থাকি, তার আগে হয়তো বা আমার বাবা বা কেউ সাথে থাকতো মাঝে মধ্যে। আমার রুমে প্রচন্ড পরিমাণে ভয় পেতে শুরু করি, আমি আমার ঘরের মধ্যে ভয় পাওয়া শুরু করলাম, এবং মাঝে মধ্যে এত বেশি স্ক্যারিয়ার হতো আমি আমার ঘরে টিকতে পারতাম না, জাস্ট আমার ঘরটাতেই। বাসায় খুব বেশি রুম ছিল না, তাই আমি বাসা থেকে বের হয়ে যেতাম, আমাদের উঠোনে হোক যেখানে পসিবল হতো আমি সেখানে দেখা যেত 1-2 ঘন্টা স্টে করতাম। যখন আমার ভয়টা কিছুটা কমে আসতো আমি আবার রুমে, মনে হচ্ছে যে রুমের ভিতরে কেউ একজন আছে, কেউ আমাকে ফলো করছে এবং সে চাচ্ছে আমাকে কোনোভাবে হার্ম করার জন্য। জাস্ট আমার নিজের মধ্যে একটা ফিলিংস ছিল, সেটা আমি অ্যাকচুয়ালি কোনো ভিশন ছিল না। আমাদের বাসার পেছনে একটা ডোবার মতো জায়গা আছে, তো সেখান থেকে বাজে স্মেল আসতেই পারে, ব্যাপারটা আমি ফার্স্টে এভাবেই নিয়েছিলাম। কিন্তু আমি খেয়াল করে দেখি যে আমি যখনই যখনই ভয় পেতাম সেটা রেগুলার ছিল না। অনেকে ভাবতে পারে যে হ্যাঁ একা থাকলে তো ভয় লাগতেই পারে, সে 15 বছরের একটা ছেলে, বাট ব্যাপারটা এরকম ছিল না। আমি ভয় পেতাম খুবই ফ্রিকুয়েন্টলি, 3-4 দিন, 5 দিন ইন্টারভেলে, এবং যখনই ভয় পেতাম আমি খুবই বাজে একটা স্মেল পেতাম, যেই স্মেলটা অ্যাকচুয়ালি ডোবা থেকে আসা আসলে আমি মনে করি না অতটা কনভিনিয়েন্ট।
যেই স্মেলটা আপনি পেতেন সেখান থেকে ডোবাতে বিভিন্ন নর্দমার গন্ধ আসতেই পারে,
হ্যাঁ,
বাট আপনি যেটা পেতেন যখন আপনি ভয় পেতেন
সেটা ছিল ডিফারেন্ট,
সেটা টোটালি
ডিফারেন্ট ছিল, এবং সেটা আমি সবসময় পেতাম না। আমার ভয়ের লেভেলটাই শুরু হতো স্মেল দিয়ে, দেন আমি
যখন আপনি স্মেলটা পেতেন তখনই আপনার
অস্বস্তিটা আমার বেড়ে যেত। আমি আর রুমে স্টে করার মতো আমি অন্য কাজে কনসেন্ট্রেশন করার চেষ্টা করতাম, যে হয়তো গল্পের বই পড়ার জন্য, গেমস খেলার জন্য, কিন্তু আমি কনসেন্ট্রেশন দিতে পারতাম না, অবশেষে আমাকে রুম লিভ করতে হতো। তো ওই ব্যাপারটা ওই পর্যন্তই ছিল, এর বেশি কিছু ছিল না। দেন পরবর্তীতে নেক্সট লেভেলটা শুরু হয় আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি, হোস্টেলে চলে যাই কলেজের, সেই রুমটা লক করাই থাকতো, বাসায় গেস্ট আসলেও খুব একটা ওই রুমে কেউ যেত না। আমি মাঝে মধ্যে যখন ভ্যাকেশনে যেতাম তখন আমি ওই রুমটাতে স্টে করতাম, আদারওয়াইজ না। আমি পড়াশোনার জন্য প্রায় 1.5-2 বছরের মতো ওই রুম থেকে বাইরে থাকতে হয়, দেন আমি আবার ওই রুমে ব্যাক করি,
বাড়ির বাইরে,
হ্যাঁ বাড়ির বাইরে, দেন আমি আবার বাড়িতে ব্যাক করে ওই রুমটা ইউজ করা শুরু করি। তো কি ধরনের প্রবলেম আমি ফেস করতাম, যেমন উদাহরণ হিসেবে যদি বলি, আমার বেডটা কাঁপত, তখন আমি আমার ফ্রেন্ডদের সাথে ফোনে কথা বলতাম। তো অনেক সময় এরকম হয়েছে আমি ঘুমন্ত না, আমি জেগে থাকা অবস্থায় কথা বলছি, ওই মুহূর্তেও আমার বেডটা নড়ে উঠেছে। তো আমি ভাবতাম হয়তো বা এটা ভূমিকম্প হতে পারে, কিন্তু ভূমিকম্প যদি হয়, আমি যার সাথে কথা বলছি আমার বাসার কাছেই ছিল, তারও ফিল করার কথা, তো আমি তাকে জিজ্ঞেস করতাম যে ভূমিকম্প হচ্ছে নাকি, তো রিপ্লাই আসতো যে না কোনো ভূমিকম্প তো হচ্ছে না। এটা এটা প্রায়ই হতো, আমি আমার মাকে বাবাকে ব্যাপারটা বলেছি, মা বাবা ব্যাপারটাকে মোটামুটি উড়িয়েই দিয়েছে, না তুমি এটা ভুল দেখো। ফোনে কথা বলতে বলতে অনেক সময় আমার বাবা রাতের বেলা চেক করতে আসতো যে আমি ঘুমিয়েছি কিনা বা আমি কি করছি। আমি অনেক সময় টের পেতাম, ডোর দিয়ে কেউ আসলে আমি স্পষ্ট দেখতে পেতাম। তো সেই দিনও সেম আমি কথা বলছিলাম ফোনে, দেখলাম যে আমার বাবা ঢুকলো রুমের ভেতর, এবং আমি স্পষ্টই দেখলাম, কারণ আমার বাবা টিপিক্যালি বাসায় যেভাবে থাকে খালি গায়ে লুঙ্গি পরা, এবং যেহেতু আমার বাবা অনেক ফর্সা ছিল তো স্পষ্টই বুঝতে পারলাম যে এটা আমার বাবা, এবং চেহারাও দেখলাম। আমি ফোনে যে ছিল তাকে বললাম যে তুমি হোল্ডে থাকো, কোনো কথাও বলবে না, আব্বা আসছে। তো আব্বা আসলো মশারির বাইরে থেকে, সে উকি ঝুঁকি দিয়ে দেখলো আমি কি করি, প্রায় 30-40 সেকেন্ডের মতো স্টে করলো, দেন সে ব্যাক করে চলে গেল। তো আমার রুম ডোর থেকে বের হয়ে বামে একটা টার্নিং আছে, তো সেই টার্নিংটা যখনই বাবা নিল তখনই আমি নিজেও বিছানা থেকে উঠলাম, জাস্ট চেক করার জন্য যে আসলেই সে গেল নাকি আবার সে আসবে, চেক করার জন্য যাতে আমি কথা বলা কন্টিনিউ করতে পারি। তো আমি যখন চেক করার জন্য গেলাম, আমি যখনই টার্নটা নিয়েছি তো আমি আমার বাবার নাক ডাকার সাউন্ডটা শুনতে পাচ্ছিলাম। গিয়ে দেখি যে আমার বাবা শুয়ে নাক ডাকছে এবং আমার আব্বা এমন জায়গায় শুয়েছিল যে তাকে ওই জায়গায় যাওয়ার জন্য মশারিটা উঠিয়ে আমার মাকে ক্রস করে দেন তাকে বিছানায় শুতে হবে। আমি গিয়ে দেখি সে দিব্যি ওখানে শুয়ে আছে এবং সে নাক ডাকছে। তো ব্যাপারটা আমি
ডিস্টেন্সটা কয় সেকেন্ডের ছিল,
4 থেকে 5 সেকেন্ডের। তো আমি ভাবলাম যে হতে পারে আমি যেহেতু বাবাকে আমি ভয় পাই বেশি তো এই কারণে হয়তো ভুল দেখছি। দেন আমি আবার আমার মতো কথা বলা কন্টিনিউ করি, কথা শেষ করে ঘুমিয়ে যাই। তার ঠিক 4-5 দিন পরে, সেই দিন কথা বলছিলাম না, সেই দিন আমি ঘুমিয়েই ছিলাম, মাঝরাতে আমার ঘুম ভাঙে। তো আমি যেই কাত হয়ে শুয়েছিলাম কাতটা চেঞ্জ করে দেন আমি কোলবালিশটা সরাই। কোলবালিশটা যখনই নিব তখনই আমি খেয়াল করি যে মশারির ভেতর দিকে কারো একজনের মাথা। তো এইটাও আমি বলে রাখি, আমার বাবা মাঝে মধ্যে মশারির বাইরে না ভেতরেও মাথা ঢুকিয়ে চেক করতে যে আমি জেগে আছে কিনা। তো
এইটা অনেকের কিউরিওসিটি হতে পারে যে কেন ওনার বাবা এটা করতো। আমি একটু সরি ইন্টারাপ্ট করছি, কারণ আসলে ওই সময় যে এইজটা ছিল প্রত্যেক বাবা মাই একটা চিন্তা করে যে ছেলে ঠিক মতো কি করছে কিনা, ফোনে কথা বলছে কিনা, রাত জেগে থাকছে কিনা, ওই জিনিসটা দেখার জন্য ওনারা নিয়মিত চেক করতো।
তো আমি নিজে নিজে একটা প্রিপারেশন নিলাম যে আব্বাকে একটা ঝাড়ি দেবে এবার, যে কি পাইছো রাত 2-2:30 সময় তুমি এভাবে মশারির ভিতরে মাথা ঢুকাও, তো হঠাৎ করে কেউ দেখলে তো ভয় পাবে, আমি তো ভয় পাইছি। এটা থিঙ্ক করেছি আমি 2-3 সেকেন্ডের মধ্যে এবং তখন আমি কন্টিনিউসলি তাকায় আছি। এক সময় আমি খেয়াল করে দেখলাম যে আসলে যেই ফেসটার দিকে আমি তাকিয়ে আছি ফেসটা অ্যাকচুয়ালি আমার বাবার না এবং ফেসটা আমার পরিচিত কারোর না। পরবর্তীতে আমি ভালো করে লুক করলাম যে আসলে কে চোর হতে পারে। ফেস নর্মাল মানুষের মতোই ছিল কিন্তু তার চোখটা ছিল আকারে বেশ বড় এবং চোখটা আসলে আমাদের মানুষের চোখ দুইটা যেমন ভার্টিক্যালি লেভেল থাকে তার চোখটা একটু কপালের দিকে উঠানো ছিল এবং বেশ বড় সাইজে। তো এটা অত রাতের বেলা হঠাৎ করে যদি এভাবে কেউ তাকায় তো যে কাউকে ভয় পাওয়ানোর জন্য যথেষ্ট। ও আরেকটা ব্যাপার, সেটা হলো যে আমি যে শুধু মাথা দেখেছি তা না, আমি তার পুরো বডিটাই দেখেছি। সে সেম আমার বাবার মতো লুঙ্গি পরা ছিল, খালি গায়ে ছিল এবং আমরা অনেক সময় দেখি যে হাতের উপরে ভর দিয়ে মাথাটা রেখে টিভি দেখে বা বই পড়ে, ঠিক এভাবে ছিল। তার বডির ফুল অংশটা ছিল বিছানার উপর কিন্তু মশারির বাইরের অংশে এবং তার মাথাটা শুধু ছিল মশারির ভেতরের অংশে এবং সে জাস্ট কোনো কিছু না, সে না আমাকে ভয়ের কোনো লুক দিয়েছে না সে আমাকে কিছু বলেছে, জাস্ট আমার দিকে তাকায় ছিল, এটা আর কিচ্ছু না। তো পরবর্তীতে এই ঘটনাটা গেল, ফার্স্টে যেটা শুরু হয়েছিল আমার ভয় দিয়ে সেটা পরবর্তীতে আসলো আমার ভিশনে, আমি দেখা শুরু করলাম। পরবর্তীতে যেটা হলো সেটা আমার ফিজিক্যালি কন্টাক্ট শুরু হলো। রাতের বেলা শুয়ে আছি, বোবা ধরা যে জিনিসটা এটা আমার কখনো হয়নি, আমি নর্মালি চিত হয়ে শুই না, ওই দিন সামহাও আমি চিত হয়ে শুয়েছিলাম। আমার মাঝরাতে হঠাৎ করে ঘুম ভাঙে, তো ঘুম ভাঙার পরে আমি বডিতে কোনো প্রেশার ফিল করি না, জাস্ট আমার ডান হাতে, আমার ডান হাত আমি মুভ করতে পারছি না, আমার কাছে মনে হচ্ছে ডান হাতটার ওয়েট অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে এবং কিছু একটা আমার ডান হাতের উপরে আছে। তো
শুধুমাত্র ডান হাতটাতে এরকম মনে হচ্ছে,
শুধু ডান হাতটাতে, পুরো বডি আমার ফ্রেশ, আমি আমার পা মুভ করতে পারছিলাম বাট ডান হাতটা মুভ করতে পারছিলাম না। দেন আমি খেয়াল করলাম যে নরম কিছু একটা, খুবই সফট টাইপের কিছু একটা আমার হাতের উপরে আছে। তো আমি ভাবলাম হতে পারে বিড়াল, তো আমি হিস একটা সাউন্ড করে আমার হাতটাকে আমি জোরে টান দেওয়ার চেষ্টা করলাম, অনেক ফোর্স দিয়ে হয়তোবা চেষ্টা করেছিলাম যে কারণে আমার হাতটা মুভ করে এবং কিছু একটা আমার হাতের উপর থেকে সরে যায়। কিন্তু হাতের উপর থেকে এভাবে সরে যেটা আমার হাতের উপরের অংশটুকুর মধ্যে কারো 4-5 এই ধরনের কিছু একটা আঙ্গুল ছিল। তো সে যখন আস্তে করে হাতটা সরায় সে আঙ্গুলগুলো খুবই শক্ত করে রাখে, যে কারণে আমার ডান হাতের কিনি আঙ্গুল এবং তার পরের আঙ্গুলে যে মাঝখানটা এটা একটা কাটা, আমার পুরো মাংসটাই ফেরে যায়।
ও মাই গড,
তো আমার প্রচন্ড ব্লিডিং হয়। তো আমি লাফ দিয়ে উঠি, দেন আমি পুরো ওকে, কারণ আমার বডি এমনিতেই নর্মাল ছিল, আমি ওকে, আমি উঠে দেখি যে 2-2:30 এরকম কিছু একটা বাজে।
শিওর যে এমন হতে পারে আপনি জোরে টান দিয়েছেন কোনো কিছুর সাথে, লেগে কোথাও লেগে আপনার হাত কেটে গেছে?
হ্যাঁ, আমি নিজেও এটা চিন্তা করেছিলাম যে কোথাও হয়তো বা লেগেছে, এমনি এমনি তো হাত কাটার কথা না, কোথাও যদি নাও লাগে অ্যাটলিস্ট কোন একটা বিড়াল বা এই ধরনের কিছু একটা আমার হাতের উপর ছিল, আমি হাতটা টান দেওয়ার কারণে তার নখ বা দাঁত কোন একটা সাথে আমার লেগেছে। তো আমি উঠি, লাইট জ্বালায় আমি যেটা চেক করি যে আমার রুমের দরজা লক করা ছিল, আমার জানালা খোলাই ছিল বাট আমার জানালার মধ্যে নেট দেয়া ছিল মশা যাতে না ঢোকে, এই কারণে ভারী করে নেট দেয়া ছিল, ওদিক দিয়ে একটা বিড়াল পার হওয়ার কোনো প্রশ্নই আসে না, দরজা যেহেতু লক দরজা দিয়ে যাওয়ার কোনো প্রশ্ন আসে না, তো বিড়াল হওয়ার সম্ভাবনা নেই। দেন আমি চেক করলাম যে আমার বেডের আশেপাশে এমন কিছু শার্প কিছু আছে কিনা, হতে পারে যে আমার প্যান্টের জিপারও হতে পারে, সেটাও অনেক সময় ধারালো হয়। কোনো কিছুই ছিল না আমার। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, আমি এটা আমার বলতে পারেন একটা বদ অভ্যাস, যত গরমই হোক আমি মশারি ছাড়া ঘুমাতে পারি না, কিন্তু ওই দিন আমি মশারি ছাড়া ঘুমিয়েছিলাম। থিঙ্কও করি যে না মশারিতেও কিছু একটা লেগে আছে, এটাও আসলে মানে পসিবল ছিল না।
মানে এতটুকু আপনি শিওর হয়েছেন যে অন্য কোথাও লেগে কাটেনি?
না, এতটুকু আমি শিওর ছিলাম অন্য কোথাও লেগে কাটেনি। এটা ছিল আমার ফার্স্ট ফিজিক্যাল কন্টাক্ট। দেন আমার সেকেন্ড ফিজিক্যাল কন্টাক্টের কথা বলি। একদিন রাতের বেলা এরকম ঘুমিয়েছি, ঘুমের থেকে আমার মাঝরাতে ঘুম ভেঙেছে। দেন আমি ওয়াশরুমে যাব, আমার কোনো অ্যাটাচ ওয়াশরুম ছিল না, তো আমাকে রুমটা ক্রস করে, আমি আগেই বলেছি বামের একটা টার্ন আছে, টার্নটা নিয়ে দেন আমাকে ওয়াশরুমে যেতে হবে। যেদিক দিয়ে আমি যাচ্ছিলাম জায়গাটা বেশ ক্লিয়ার ছিল, মাঝে মধ্যে ওখানে একটা মই রাখা হতো। তো আমি যাচ্ছি, হঠাৎ করে কিছু একটা আমার ডান পায়ে প্রচন্ড জোরে আঘাত লাগে এবং সেখানেও কেটে যায়, এমন কাটাই কাটে আমার হাড্ডি পর্যন্ত বের হয়ে যায় এবং সেই স্পটটা আমার এখনো আছে। তো আমি পড়ে যাই। পড়ে যাওয়ার পরে স্বভাবতই প্রচুর সাউন্ড হয়, আমার বাবা মা উঠে আসে, বলে যে কি ব্যাপার, তোর কি হলো, তুই পড়ে গেলি কেন? আমি বললাম যে কেন পড়লাম আমি তো জানি না, তোমরা কিসের ঘরের ভিতরে মই টুই এনে রাখো, মইয়ের সাথে উষ্ঠা খায় মনে হয় আমি পড়ছি, সরি ল্যাঙ্গুয়েজের জন্য। তো বললো যে না আজকে তো মই ঘরে আনি না, আজকে তো মই উঠা নিয়ে আসে। দেন আমি খেয়াল করে দেখলাম অ্যাকচুয়ালি ঘরের ভিতরে মই নাই, এবং মই কেন, কোনো কিছুই নাই, যেটা দিয়ে
রুমটা একদম ফাঁকা,
পুরো রুমটা একদম ফাঁকা, এক সাইডে শুধু একটা বেড, বেডটা যে সাইডে আছে ওই সাইডে অ্যাকচুয়ালি আমার যাওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ যে দরজা দিয়ে এন্ট্রি নিয়ে বামে টার্ন নেব তার ঠিক ডান সাইডে বেডটা। সো আমি দরজায় যখন ছিলাম,
মানে আপনার যে রাস্তাটা ইউজ করার রাস্তার মধ্যে ওই বেডটা নাই?
না, রাস্তার মধ্যে
ধারে কিছুই নাই।
দেন ব্যাপারটা আমার কাছে খুবই উইয়ার্ড লাগলো। তো আম্মু বললো যে হয়তো ঘুমের মধ্যে নিজেই উষ্ঠা খায় পড়ছিস, কইরা ব্যথা পাইছি। ওকে ফাইন, আমি মানলাম এটা পসিবল, উষ্ঠা খেয়ে যদি আমি পড়ি দেন আমি আমার পায়ের নখে বা অন্য কোথাও তো খাবো, হাঁটু থেকে কয় ইঞ্চি নিচে এইখানে আমি কিসের সাথে বাড়ি খাবো?
কিন্তু আপনার যখন আপনি বাড়িটা খেয়েছেন আপনি কি ফিল করেছেন যে হয় না নিজে একটা ফিল করতে পারি আমরা যে এটা কোনো লাঠি ছিল বা অন্য মানে অন্য কিছু ছিল, কাঁচ ছিল বা কিছু ছিল?
আমার কাছে যেটা মনে হয়েছিল রড বা এই জাতীয় কিছু ছিল, খুবই স্ট্রং, কারণ আঘাতটা আমি যে খুব জোরে পেয়েছি তা না, এবং আমার কাছে যতটুকু মনে হয় ব্যাপারটা অ্যাকচুয়ালি এমন না যে ওখানে কেউ জিনিসটা রেখেছে, ব্যাপারটা অনেক ফোর্সে কোথাও থেকে এসে আমার পায়ে লেগেছে, ব্যাপারটা এই রকম।
আসলে এটাই আমি জানতে যাচ্ছি, কেউ ছুরে মেরেছে,
ছুরে মেরেছে, কারণ স্পটটা এতই ডিপ, দেখলে বুঝতে পারবেন যে ওটা আসলে মাংস চামড়া কেটে হাড্ডি পর্যন্ত চলে গিয়েছিল, যেটা নর্মালি বাড়ি খেলে এতটুকু হওয়ার কথা না। এটা গেল আমার ফিজিক্যাল কন্টাক্ট। বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে আমি ছোটখাটো বড় ধরনেরও বিভিন্ন রকম প্রবলেম ফেস করছি, যদিও এখন আর ফিজিক্যাল কোনো কন্টাক্ট হয় না, ভীষণও পাই না। ভীষণের কথা বলতে একটা জিনিস মনে পড়লো, দেন আমি ভার্সিটিতে যখন সেকেন্ড ইয়ারে উঠি তখন থেকে আমার ভীষণটা চেঞ্জ হয়। ভীষণটা এই ধরনের চেঞ্জ হয়, আমি স্পেসিফিক একজন মানুষকে দেখা শুরু করি, সিম্পল একজন মানুষ, নর্মাল একজন মানুষ, আমাদের এলাকাতেই শুধু তাকে দেখি, অন্য কোথাও দেখি না। তো একটা লোককে দেখতেই পারি, সে হয়তো ওখানে নতুন এসেছে, কিন্তু আমি আমার সাথে দুই তিনজন ছিল মানে বিভিন্ন সময়ে তাদেরকেও জিজ্ঞেস করেছি, আচ্ছা ওই যে লোকটা, ওই লোকটাকে কি দেখতে পাচ্ছ তোমরা? তারা অ্যান্সার দিয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছি। ওই লোকটাকে চিনো? না, ওই লোককে তো এলাকায় কখনো দেখি নাই আগে, হয়তো কারো পাশে বেড়াইতে টেড়াইতে আসছে। ব্যাপারটা আমি ফার্স্টের দিকে ইগনোরই করছি, কিন্তু আমি ব্যাপারটা সিরিয়াসলি নেওয়া শুরু করছি তখনই আমি খেয়াল করে দেখলাম ওই লোকটাকে আমি যখনই দেখি আমার সাথে উইয়ার্ড কিছু না কিছু ঘটবে। এমন না যে ওই লোকটা কোথাও দাঁড়িয়ে থেকে আমার দিকে তাকিয়ে আছে, নাথিং লাইক দ্যাট। এই ধরনের অনেক লিস্ট আছে যেখানে তাকে দেখার কারণে স্ট্রেঞ্জ ঘটনা ঘটে।
আপনি কথা বলার চেষ্টা করেছেন ওনার সাথে কখনো?
হ্যাঁ, আমি কথা বলার একবার চেষ্টা করেছি, আমি তাকে ডাক দিয়েছি, মানে বেশ ডিস্টেন্সে ছিল, এবং আমি খেয়াল করেছি তার সাথে আমার কখনো ফেস টু ফেস রাস্তায় দেখা হয় না। আমি তাকে যখন দেখি আমার থেকে মিনিমাম 30-40 হাত দূরে সে স্টে করে, মানে ডিস্টেন্সটা কভার করে তার সাথে যাব কথা বলতে, তার আগে হয়তো সে রিক্সায় চলে যায় কিছু একটা, অথবা সে বাসে উঠে গেছে। একবার শুধু আমি তাকে ক্যাচ করতে পেরেছিলাম। তো দেখে আমি তাকে নর্মালি জিজ্ঞেস করেছি যে আসলে আপনার নাম কি, আপনাকে তো মাঝে মধ্যেই দেখি। তো সে আমাকে থেকে এমন একটা উইয়ার্ড লুক দিয়েছে, এবং সে কোনো কথাই বলে না, একটা ওয়ার্ডও বলে নাই, সে আমার দিকে উইয়ার্ড লুক দিয়ে সে জাস্ট তার মতো হেঁটে চলে গেল। বুঝলাম না আসলে আমাকে দেখেন, আমার তাকে দেখে ফ্রিক আউট হওয়ার কথা।
এটার একটা লজিক আছে, যদি আমরা শহরের জীবনে মানে এরকম হয় যে কেউ কাউকে চিনি না, পাশের বাসার মানুষটাকেও আমরা চিনি না, সে হঠাৎ করে যদি একজন আমাকে এসে আমার পরিচয় জিজ্ঞেস করে, অনেকে হয়
হয়তো ভয় পাবে, আবার অনেকে ভয় পাবে না। বাট আপনি যেটা মনে করছেন যে উনাকে যখনই আপনি দেখছেন আপনার সাথে কোনো কিছু একটা ঝামেলা হচ্ছে, সো আই ডোন্ট নো যে এটাতে কোনো ধরনের কোনো লিংক আছে কিনা, ইনফ্যাক্ট আপনি নিজেও শিওর না। তো আপনি শেষ দিকে এসে যেটা বলছিলেন যে আপনার সাথে এখনো বিষয়গুলো ঘটছে, কিরকম এখনের প্যাটার্নটা কি আসলে?
2015 এর দিকে আমার বর্তমান যে সিচুয়েশনটা চলছে এটার স্টার্ট হয় নতুন করে। ভিশন ওভাবে করে আর কিছু দেখি না, স্পেশাল স্মেলও পাই না, কিন্তু আমি কিছু জিনিস দেখি, সেটা হলো ফেদার অ্যান্ড ব্লাড।
রিয়েলি দেখেন নাকি স্বপ্ন দেখেন?
না স্বপ্ন না, আমি সিরিয়াসলি দেখি। এবং কিছু জিনিস আমি আমার কাজিন সহকারে দেখেছি।
কোথায় দেখেন?
আমার কাজিনের সহকারে যেটা দেখেছি সেটা বলিস, আমি ওদের বাসায় যাই। তো ওদের বাসায় একটা টিপিক্যাল ঘটনা ছিল এই ধরনের যে ওদের বাসার ছাদে নাকি মশলা পেশার এক ধরনের সাউন্ড হয়। তো আমি ব্যাপারটা হেসে উড়িয়ে দিই, তো ওদের রাতের বেলা সেম সাউন্ড আমি পাই। তো আমি বলি যে তোরা কি এই সাউন্ডের কথাই বলিস? তো বললো যে হ্যাঁ ভাই আমি এই সাউন্ডের কথাই বলি। তো আমি আমার খালার কাছ থেকে একটা ফ্ল্যাশ লাইট চেয়ে আমি ছাদে যাই, প্রতিটা কর্নার চেক করি। তো আমি তখন স্টিল নাও ফোনে লাইন থাকা অবস্থায় নিচে জিজ্ঞেস করি, তোরা কি এখনো সাউন্ড পাচ্ছিস? ও বলে যে হ্যাঁ ভাই আমি তো এখনো সাউন্ড পাচ্ছি, আমি তো উপরে কিছুই দেখছি না। তাহলে একটা কাজ কর, তুই উপরে আয়। তো কথা মতো সে উপরে আসে, চেক করতে করতে আমরা কোনো কিছুই পাই না। বাট উইয়ার্ড একটা জিনিস পাই, সেটা হলো সিঁড়ি ঘরের পেছন সাইডে 2 ফুটের মতো একটা জায়গা ছিল, তো সেইখানে বেশ কিছু ব্লাড এবং ফেদার। ফেদারগুলোর সাইজ খুবই ছোট, হয়তো বা বিড়াল কোথাও থেকে তুলে নিয়ে এসেছে। ওকে ফাইন। দেন পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে চল তো দেখে আসি কি অবস্থা ব্লাড আর ফেদার যে দেখলাম। তো আমরা উপরে যাই, সেম স্পটে আমি আমার কাজিন দুইজনই দেখি যে জায়গাটা টোটালি ক্লিয়ার, কিছু নেই সেইখানে। কাজিন ব্যাপারটাকে অন্যদিকে নেয়, কারণ ওরা ক্লেম করে যে ওর মায়ের সাথেও পজিশনের কিছু ব্যাপার আছে। তো ও ক্লেম করে যে ওই ধরনের কিছু ব্যাপার। আমিও ভাবি যে হতেই পারে, আমার সাথে কিছু না হলেই ভালো। এখান থেকেই ঘটনাটার স্টার্ট। এটা নির্দিষ্ট কোনো টাইম নেই, নির্দিষ্ট কোনো প্লেস নেই। আমি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্লেসে সেম জিনিসটাই বারবার দেখছি।
মানে আমি জাস্ট একটা ক্লিয়ার বিষয় জানতে চাই, রাস্তাঘাটে চলছেন তখনও দেখছেন, আপনার বাসায় হঠাৎ করে দেখছেন যে ফেদার পড়ে আছে, ব্লাড পড়ে আছে, আপনি লজিক খুঁজে পাচ্ছেন না কোত্থেকে আসলো এগুলো?
আমার বাসায় একবার ঘটেছে, এবং সেটা আমার বেডরুমে ঘটেছে, এটা আমার মাও দেখেছে। বাট আমি আমার বাসা, আমার ইউনিভার্সিটি, বিভিন্ন টাইমে আমি জিনিসগুলো দেখেছি এবং মাঝে মধ্যে এখনো দেখি। বাট একটা জিনিস বলতে পারি, ইন্টারমিডিয়েটের পর থেকে পার্সোনাল লাইফ, আমার ক্যারিয়ার সবকিছু দিন দিন ডাউন অ্যান্ড ডাউনের দিকে যাচ্ছে। যদিও আমি ডাউনে যাওয়ার মতো কোনো রিজন দেখি না, প্যারানর্মাল জিনিসের সাথে কোনো কিছু কি রিলেটেড।
এই জন্য শামসুল ভাই আমাকে অফ দ্য রেকর্ড বলেছিল যে এই বিষয়গুলোর জন্য ট্যারট কার্ডের প্রতি ওনার একটা ইন্টারেস্ট আছে। সো আমরা আপনার ঘটনা শুনেছি, আসলে আমরা দেখব এবং রেজা ভাইয়ের সাথে এই বিষয়গুলো নিয়ে আলাপ হবে। রেজা ভাই যদি মনে করে যে না আপনার ট্যারট কার্ড পড়া উচিত, তাহলেই কেবল আমরা ট্যারট কার্ড পড়ব, শুধুমাত্র কারো ইন্টারেস্টের জায়গা থেকে আমরা ট্যারট কার্ড কখনোই পড়ব না। সো ফাইনালি আমরা যেটা পেলাম যে আপনি এখনো কিছু একটা প্রবলেমের মধ্যে আছেন, যেটা আপনার প্রথম প্রবলেম থেকে সম্পূর্ণই ভিন্ন অন্য ধরনের একটা প্রবলেম। আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্লেসে আপনি ব্লাড আর ফেদার দেখতে পান, যে ফেদারগুলো আসলে কিসের সেটা আপনি বুঝতে পারেন না। সো এই হচ্ছে আপনার ঘটনা এবং বর্তমান সিচুয়েশন। সো আমরা শুধু এতটুকু দোয়া করতে পারি আপনার সাথে এই ঘটনাগুলো আর যেন না ঘটে, এবং সেটা ডট টিমের পক্ষ থেকে যদি কোনো কিছু ভাবে কোনোভাবে হেল্প করার পসিবল হয়, অবশ্যই ডট টিম আপনার পাশে দাঁড়ানোর চেষ্টা করবে। সো অনেক ধন্যবাদ শামসুল ভাই আপনাকে।
আপনাদেরকেও অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
4 মিনিটের ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেল। আপনারা শুনছেন ডর, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি আরজে কিবরিয়া আপনার সাথে রয়েছে। আপনি চাইলে ডরে আসতে পারেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। প্রিয় শ্রোতা, 4 মিনিট পর আমরা আবারও ফিরব। ডর পর আরো একবার স্বাগত। শুনছেন ডর, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি আরজে কেবরিয়া উইথ মাই টিম সুমন, লোবান এবং রেজা ভাই ঠিক রাত 12টায় ট্যারোট কার্ড রিডার হিসেবে যোগ দেবেন। প্রিয় শ্রোতা, একটি বিষয় আপনাদেরকে বলি। ট্যারট রিডার রেজা ভাই আপনাদের সবার জন্য একটি সারপ্রাইজ রেখেছেন আজকে রাত ১২টার পরে। আশা করছি আপনারা সারপ্রাইজটা সবাই উপভোগ করবেন।
ডট চলছে এবং সুমন আছে আপনাদের সাথে, আর সেই সাথে দুজন অতিথি রয়েছে আজকে। একজনের ঘটনা আমরা এরই মধ্যে শুনে ফেলেছি, আই হোপ যে আপনাদের কাছে ঘটনাগুলো ভালো লেগেছে। তো চলুন আমরা একটু পরিচিত হই, আপনার নামটা একটু আরেকবার জানি।
রুবেল আহমেদ।
রুবেল আহমেদ, রুবেল ভাই কোথায় থাকেন যেন?
আমি ঢাকা রামপুরাতে।
রামপুরাতে থাকেন, রাইট। তো রুবেল ভাই চলুন ডিটেইলসে একটু জানার চেষ্টা করি, আমি নিজেও ডিটেইলসে জানতে চাচ্ছি ঘটনাগুলো। শুরুতে আপনি কোন ঘটনাটা দিয়ে শুরু করতে চান?
আমি যে বাসায় থাকি সেই বাসা আমার সাথে কিছু প্যারানর্মাল ঘটনা ঘটেছে, তো আমি সেই ঘটনাটা
এটা কোথায় বাসাটা?
এটা বাসাটা রামপুরাতেই।
ওকে,
তো এটা অনেকদিন আগের ঘটনা। দেখা যাচ্ছে আমাদের রুমে অনেক কিছু গায়েব হয়ে যেত, এই হইত, তো সেটা আমরা না মনে নিতাম না। তো আমি যখন ছাদে থাকতাম, ছাদে আমাদের একটা রুম আছে, ওখানে আমাদের একটা রুম আছে আমার মামার। তো মামা যখন বাইরে থাকে তখন ওই রুমটা তালাবদ্ধ থাকে।
বাইরে থাকে বলতে
উনি অস্ট্রেলিয়াতে থাকে।
আচ্ছা আচ্ছা, মানে দীর্ঘ সময় তালাবদ্ধ।
হ্যাঁ, দীর্ঘ সময় তালাবদ্ধ থাকে,
দেশে না থাকে।
হ্যাঁ, যখন প্রয়োজন কিছু পরে ওই ছাদে ওখানে তালাটা খোলা হয়।
মানে মামি চিলে কোঠা টাইপ ছোট রুম
না, অনেক বড় একটা হল রুম, যেটা আমাদের বাসার প্রোগ্রাম টোগ্রাম হলে ওই রুমেই করা।
ওকে, অনেক বড় ছাদ থাকলে সেখানে প্রোগ্রাম করার জন্য হল রুমের মতো করে বিশাল বড় রুম।
ওইরকম তখন যখন আমি গ্রাম থেকে যখন ঢাকায় আসি এই বাসায় বেড়াতে, তো তখন দেখা যাচ্ছে যে আমি ওই রুমেই থাকি। একটা বেডও আছে ওই রুমে, সবকিছু আছে। একদিন রাতে আমি শুয়ে আছি, মশারি টাঙিয়েছি, কয়েল ধরিয়েছি, সবকিছুই ঠিক আছে, দরজা জানলা সব বন্ধ ছিল। আমি একটু ভয় পেতাম যেহেতু ওই বাসায় এর আগে ডাকাতি হয়েছে, সেই ভয়টা ছিল।
ডাকাতি হয়েছে বলতে?
এর আগে দুইবার ডাকাতি হয়েছিল আমাদের বাসায়, এই কারণে আমি একটু ছাদে থাকার জন্য একটু ভয় পেতাম, যেহেতু আমি একা থাকতাম, যদি ডাকাত টাকা ঢুকে, সেজন্য দরজা আমি সবসময় অফ রাখতাম। তো যখন ঘুমাইছি যে রাত্রে ২টা বা ৮টা এরকম সামথিং, যখন আমি ঘুম ভেঙে যায় তখন আমি খেয়াল করে দেখলাম যে আমার যে মশাইটা টাঙিয়ে ঘুমেছিলাম তো মশাইটা নেই। তো তখন অতটা ই করে নিয়ে চিন্তা করলাম যে হয়তো মশাইটাকে আমি হয়তো ভুলে টাঙ্গাই নেই, এরকম মনে হয়েছে আমার। যখন ঘুম থেকে উঠি তো মশাইটা আমার বেডের আশেপাশে কোথাও খুঁজে পাই না। প্রতিদিন আমার একটা অভ্যাস ছিল, আমি ছাদের চালের উপরে উঠতাম, ফোনে কথা বলতাম, ই করতাম, উঠে দেখেছি সেই মশাইটা আমার চালের উপরে। তো তখন একটু অবাক হয়ে যে কি ব্যাপার, আমি তো মশাইটা রুমে ছিল। তখন আমি খেয়াল করলাম যে না, আমি তো মশাই টাঙিয়ে ঘুমিয়েছি।
আপনি তো দরজা জানালা সব
লকই ছিল, তাহলে এটা বের করার কোনো ওয়ে নাই, তাহলে এটা কিভাবে আসলো? তো যাই হোক, অতটা আমি গুরুত্ব দিলাম না। পরের দিনও এরকম সেম ঘুমাইছি, হঠাৎ করে খেয়াল করলাম যে আমার মাথার কাছে কেউ বসে আছে এবং কিছু মানুষের আনাগোনার উপস্থিতি টের পাওয়া যাচ্ছে আমার রুমের মধ্যে,
ওই হল রুমটার
মধ্যে। আমি যখন মানে আস্তে আস্তে কাঁথা গাইছিল, তখন শীতের দিন ছিল, তো আমি কাঁথাটা মাথা থেকে যখন একটু সরে মানে দেখার চেষ্টা করি যে কি, তো লাইট অফ থাকায় বোঝা যাচ্ছে যে ঘরের ভিতরে কেউ আছে। তো আমি তো ফার্স্টে মনে করি যে ডাকাত ঢুকছে, এর কারণে আমি খুব প্রচন্ড ভয় পেয়ে যাই। আস্তে আস্তে খেয়াল করলেন যে না, এরা ডাকাত না, এরা লম্বায় মানে অনেক লম্বা। আমার ঘরটা কিন্তু প্রায় ১১ থেকে ১২ ফিটের মতো উচ্চতা। তো দেখা যাচ্ছে তারা প্রায় চাল ছুঁইছুঁই অবস্থা, এত লম্বা। আর রুমের মধ্যে সে একা না, পুরো রুম ভর্তি এরকম অনেকে। তখন ভালো করে খেয়াল করি যে না, তারা সবাই একই কাপড় পরে আছে, দাড়ি দেখা বোঝা যাচ্ছে, এবং সবাই আস্তে আস্তে যে মানে রুমটার মাঝখানে বসে, সবাই বসে পড়ে, এবং তাদের মাঝখানে একজন বসা মানে সে একটু উঁচু জায়গায়, তাদের থেকে একটু উঁচু জায়গায়, এবং সে সবাইকে মানে কিছু একটা বলতেছে, সেটা আমি শুনতেছি না, কিন্তু সে তাদেরকে উদ্দেশ্য করে কিছু একটা বলতেছে। তো আমি তখন উঠে বসার চেষ্টা করি,
চেহারায় দেখতে পাচ্ছেন একই টাইপের
এরকম দেখা যাচ্ছে, মানে বাইরে জ্যোৎস্না থাকে, হালকা আলোতে কিছু বোঝা যাচ্ছে আর কি, এরকম একই এরকম দেখা যাচ্ছে। তো যখন আমি উঠে বসার চেষ্টা করি, আমি বলছি যে আমার মাথার পাশে মনে হচ্ছে কেউ বসে আছে, তখন আমি উঠে বসার চেষ্টা করি, তখন আমাকে মাথায় ধরে ঠিক যাতায়াত মানে নিচের দিকে চেপে রেখে আর কি শুয়ে দেয় আর কি, আমি আর উঠতে পারি না। তারপরে বুঝলাম যে
মানে সেটা কি মানে চেপে রাখাটা কি এরকম মানে বুঝতে পারেন যে কোনো হাত?
হ্যাঁ, এরকম অবশ্যই, একটা মানুষ যখন একটা মানুষকে চাপ দিয়ে নিচে শুয়ে ফেলে,
সেই হাতের স্পর্শ,
হাতের মতো এরকম স্পর্শ। তো এরকম আমি তখন অনেক ভয় পেয়ে যাই এবং চোখ বন্ধ করে ফেলি। তো যখন চোখ বন্ধ করে ফেলি তখনই বুঝলাম যে আমার বুকের উপরে কেউ উঠে বসছে এবং আমাকে গলা চেপে ধরছে। তা আমি তার থেকে ছাড়ার জন্য অনেক চেষ্টা করি, দোয়া টোয়া যা জানতাম আমি সব ভুলে গেছি, মানে কোনো কিছু পড়তে পারতেছি না আমি। তো অনেক ই করাবো যখন আমি টায়ার্ড হয়ে যাই, হঠাৎ করে আমার যখন আয়তুল কুরসিটা মনে হয়, তো সেটা মানে টান দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি জাস্ট নর্মাল। তো আর রুমে কিছু এরকম দেখতে পাই না। আর
আপনি কি উঠে পুরো রুম সার্চ করেন?
তারপরে আমি কিছুক্ষণ পরে মানে খুব ভয়ে আমি ছিলাম, তারপরে উঠে পানি খেয়ে এবং পুরো রুম টুম দেখি, বাইরে দরজা খুলে বাইরে দেখি, কোথাও কিচ্ছু পাইনি। এই ছিল আর কি।
মানে আপু, ওই হল রুমে কি কখনো নামাজ পড়া হতো?
হ্যাঁ, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম।
ওখানে নিজেই পড়তাম?
আমি পাঁচ ওয়াক্ত নামাজ
অন্যান্য মানুষরা
ওই রুমে পড়তো না, তারা যা যা রুমে পড়তো, কিন্তু আমি যখন ছাদে থাকতাম আমি পাঁচ ওয়াক্ত নামাজ সবসহ তাহাজ্জুদ নামাজ সহ আমি ওই রুমে পড়ার চেষ্টা করতাম।
ওকে, মানে আমি এই জিনিসটা এই জন্য জিজ্ঞেস করলাম যে আমরা একটা বিল্ডিং এর আমরা সন্ধান পেয়েছি, কোনো কিছুই বলবো না এখন, তাদের সাথে আমাদের এখনো কথা চলছে, আমরা এখনো পারমিশন পাইনি। আমরা এমন একটা বিল্ডিং এর সন্ধান পেয়েছি যেই বিল্ডিং এ বেশ কিছু অ্যাপার্টমেন্ট নিয়ে বিল্ডিংটা, এবং ছাদটা অনেক বড় সড়ো। আপনি যে হলরুমের কথা বলেছেন, এইরকম একটা হলরুম আছে, এবং এই হলরুমটার একটা অংশ শুধু নামাজ পড়ার জন্য রেখে দেওয়া হয়েছে। এবং অনেকেই নাকি বিল্ডিং এ দেখেছে রাতের বেলা ওখানে কেউ আসে নামাজ পড়ে, আরো বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখেছে। যদি পারমিশন পাই আমরা ওই বিল্ডিং এর সাথে কোন একটা ডর এপিসোড ধারণ করব। তো একটু রুবেল ভাই, এরপরে কখনো আর কি এই ধরনের কিছু দেখেননি? না, এরপরে আর আপনি থাকেননি?
না, এরপরে আমি থাকতাম রুমে, মাঝে মাঝে ই করতাম যে আমার রুমের ভিতরে কেউ আছে, কিন্তু এত বড় মিটিং এরকম আর কখনো হয়নি,
কাউকে দেখতে পাননি, বাট এক্সিস্টেন্স অনুভব করি।
হ্যাঁ, যে রুমের ভিতরে কেউ চলাফেরা করতেছে বা আমার দরজায় এসে কেউ লক করতেছে, এরকম আমি অনেক শুনছি যে আমার দরজায় লক করতেছে।
আচ্ছা,
বা আমার নানুর গলায় ঘুমের রাত্রে আমাকে ডাকতো। রুবেল দরজা
থাকতো কোথায়?
সেই না, উনি থাকতো দোতলায়, আমি থাকতাম পাঁচতলার উপরে। উনি হঠাৎ করে ডাকতো যে এই রুবেল দরজা খুলুন, কিন্তু আমি ভয়ের দরজা খুলতাম না।
এখন কি অবস্থা রুমটার?
এখনো রুমটার বলতে আপনার গত তিন দিন আগে, আমি তখন ছাদে থাকি না, এখন তিনতলাতে আমি থাকি, এখানে আমার সাথে আরেকটা ঘটনা ঘটে গেছে।
কি ঘটনা?
আমার রাত্রে ঘুম কম হয়, আমি এমনও দেখা যাচ্ছে যে রাত্রে আমি ফজরে আজান দিলে ঘুমাচ্ছি, শোয়ার পর আমার দরজার বাহিরে সিঁড়ির দরজায় একটা বিড়াল কান্না করতেছে। তো আমি চিন্তা করি যে এত রাত্রে বিড়াল আসলো করতে, সাহস করে দরজাটা খুলি। খোলার পরে দেখি যে বিড়ালটা ছোট না বড়, এবং দৌড় দিয়ে একটা সিঁড়ি নিচে নেমে গেছে। মানে মনে অজন্তে হঠাৎ করে তাকে ডাক দিয়ে যে ওই উপরে আয় উপরে আয়, বিড়ালটা অটোমেটিকলি চলে আসে, এসে এবং আমার যেহেতু দরজা খোলা ঘরের ভিতরে ঢুকে যায়। আমি যখন ঘরে ঢুকি ভিতর থেকে আমি দরজাটা লাগাই, লাগানোর পর তাকিয়ে দেখি আমি, এটা কেউ বিশ্বাস করবে কিনা যাই না, সোফার মধ্যে 10-12 বছর একটা বাচ্চা মেয়ে বসে আছে।
মানে ওই রুমে কি ছিল ওই বাসায় এই ধরনের মেয়ে?
ওই বাসায় ছিল বলতে 7 বছরের একটা পিচ্চি মেয়ে আছে, আমার বড় মামার মেয়ে, তারা ওই রুমে থাকতো আর এই পাশে রুমে থাকতো। মানে দুই পাশে দুই রুমে ছোট মামা এবং বড় মামা দুইজন দুই রুমে থাকে, মাঝখানে যে ড্রয়িং রুমটা সেখানে একটা বেড আছে, সেখানে আমি থাকি। তো আমি চিন্তা করলাম যে মানে অন্ধকারে চেহারাটা বোঝা যাচ্ছে না, কিন্তু বাচ্চা মেয়ে সোফার মধ্যে বসে আছে এটা বোঝা যাচ্ছে। আমি চিন্তা করলাম যে তাহলে আমার ওই মামাতো বোন পিচ্চিটা কি আসছে কিনা। তখন আগে সঙ্গে সঙ্গে তাদের রুমে যাই, যে দেখি তাদের দুজনেই দরজা লাগানো এবং পিচ্চি মেয়েটা ওখানেই বসে আছে। তখন আমি ভয় না পেয়ে একটু সাহস সঞ্চয় করলাম যে দেখা যাক কি এটা। আর যেহেতু আমি এগুলোর সম্পর্কে কিছু জানি, তখন বাচ্চা মেয়েকে বলতেছি যে তুমি কে, এখানে কেন আসছো? সে কোনো কথা বলে না, বিশ্বাস করবেন না ভাইয়া, সে সোফাতে উঠে আমাকে জড়ায় ধরে।
তখনও কি আপনি লাইট জ্বেলেছিলেন?
না, রুম অন্ধকার।
আচ্ছা,
এবং আমি চেহারাটা যতটুকু বললাম খুব সুইট একটা চেহারা বোঝা যাচ্ছে, এরকম চুলগুলো অনেক লম্বা লম্বা কোমর পর্যন্ত। তো জড়ায় ধরে আমাকে কে ভাইয়া বলে বলতেছে যে ভাইয়া আমি পানি খাবো। পরে আমি বললাম যে তুমি এখানে কোত্থেকে আসলা? সে তার নিজের কোনো পরিচয় আমাকে দেয় না। তো সে আমাকে বলে মানে যে ভাই আমি পানি খাবো, বলে আমি যে বিছানাটা শুয়েছিলাম সে ওই বিছানাটা যে শুয়ে পড়ে। তাও আমি পানি আনার জন্য যখন আমি আমাদের ডাইনিং এ আসি, তো পানি এক গ্লাস পানি নিয়ে আমার রুমে যাওয়ার পর দেখি আর কিছু নেই, আমার বেডরুম নেই, কোনো রুমে কোথাও কিছুই নেই। এটা হচ্ছে আমার ঘটনা তিন দিন আগে আমার সাথে ঘটে গেছে।
তিন দিন আগে আসলে আমি এটা কিছু বুঝতে পারছি না, মানে এটা আমি জানি না আমাদের লিসনাররা তারা ঘটনাটাকে কিভাবে নিচ্ছে। আসলে এখানে কোনো কিছু লজিক দিয়ে যদি আপনারা কোনো কিছু ডিফাইন করতে পারেন প্লিজ আমাদেরকে জানান, যে আমরাও জানতে চাই। আমার কাছে কিছু কোশ্চেনও ছিল এই বিষয়টাতে, কারণ আপনি হঠাৎ করে এরকম একটা বাচ্চা আপনি দেখতে পাচ্ছেন রুমের মধ্যে, আপনার তো ওই সময় লাইট জ্বেলে ভালো করে বোঝার কথা আসলে বিষয়টা কি,
মানে এই জিনিসটা আমার
সমস্ত মানুষকে তোলার কথা,
মানে আমি যে লাইটটা জ্বালাবো এই জিনিসটা আমার মাথায় ছিল না যে আমি লাইটটা জ্বালাবো।
ওকে,
আমার শুধু একটাই আগ্রহ ছিল তার সাথে আমি কথা বলবো।
আপনি ওই সময় আসলে আপনি আপনার কন্ট্রোলে পুরোপুরি নেই, আপনি আসলে যে কি করছেন আসলে
না না
মন্ত্রমুগ্ধের মতো কাজ করছেন।
জি জি জি,
বাসার কোন মেম্বারের সাথে কখনো বিষয়টা শেয়ার করেছেন? যদিও এটা মাত্র কয়েকদিন আগের ঘটনা।
এটা তারা আসলে কি আমার বাসার অন্য কেউ এটা বিলিভ করে না যে আমার বাসা এরকম?
ইনফ্যাক্ট আমি জানি না এখন যারা শুনছে তারা অনেকেই বিলিভ করবে কিনা, সম্পূর্ণই তাদের বিষয়, এটা আমাদের আসলে বলার মতো কিছু নেই। আমরা শুধু রুবেল ভাইয়ের সাথে একটা ঘটনা ঘটেছে, আমরা সেই ওনার এক্সপিরিয়েন্সটা সবার সামনে তুলে ধরেছি। তো রুবেল ভাই, এবার আমরা নেক্সট ঘটনার দিকে একটু যেতে চাই, আপনার আম্মার সাথেও কোনো একটা ঘটনা।
হ্যাঁ হ্যাঁ, তো ছাদে আমি শখ করে একটা মেহেদি গাছ লাগিয়েছিলাম এক কোনাতে। তো একদিন বিকালে আমি আর আম্মু ছাদে বসেছিলাম, কথা বলতেছিলাম কোনো একটা বিষয় নিয়ে। তো হঠাৎ করে খেয়াল করলাম যে আম্মু ওই মেহেদি গাছটার দিকে অনেক মানে এক নজরে তাকিয়ে আছে। তা আমি আম্মুকে অনেক ডাকি, প্রায় 4-5 মিনিট আমি আম্মুকে ডাকি, ধাক্কাই, আমার দিকে সে তাকায়ও না, সে কোনো কথাও বলে না, সে ওই মেহেদি গাছটার দিকে তাকিয়ে আছে। তো এরকম অনেকক্ষণ থাকার পরে, যেহেতু আমি এই জিনভূত ধরনের সম্পর্কে আমি অনেক কিছু জানি, শিখছিলাম আর কি আগ্রহ নিয়ে, অ্যানালাইজ করতে পারি যে না, তাহলে আম্মুর সাথে প্যানলমান কোনো কিছু হচ্ছে। তো আমি তখন কিছু দোয়া টোয়া পরে আম্মুর উপরে যখন ফুটু দেই, ফু দেওয়ার পরে সে আমার সাথে কথা বলতেছে, সে বলতেছে যে তুই ফু দিলে কাজ হবে না, তুই আমার সাথে আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করছিস, এই কারণে আম্মুর উপর আমি আসছি, যদি উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করিস তাহলে তোর আম্মুকে কোথায় নিয়ে যাবো তোরা কেউ জানবি না, কখনো খুঁজে পাবি না, আমার সাথে উল্টাপাল্টা কিছু করবি না। পরিচয় জানতে চাওয়ার পর সে বলল যে সে একটা মানে আমি এর আগে যেখানে ছিলাম মুরিদ ছিলাম বা আমার একটাই ছিল সেখানকার, সে
মানে আপনি যাদের মুরিদ ছিলেন আগে, মানে
ওই জিনটা দরবারের, সেই দরবারের জিনটা, সে বলতেছে তুই দরবারে যেতে এখন যাস না, আমল করিস না, এই কারণে আমি আসছি, তোরা খারাপ হয়ে যাচ্ছিস, এই কারণে তোদের এখানে আসছি, আর আমাকে ছাড়ানোর কোনো চেষ্টা করবি না, আমি খারাপ না, তোর আম্মুর সাথেই থাকবো। তো এই কথা বলে আমি যেহেতু কিছু জানতাম, আমি রিমুভ করার চেষ্টা করি আম্মুর শরীর থেকে, তো আমি নিজেই ব্যর্থ হয়ে যাই। আর আমি একটু অবাক হয়ে যাই যে আমি যখন একটা কোরআনের আয়াত বা আয়াতুল কুরসি বলেন সূরা জিন বলেন আমি যখন একটু বলি, বাকিটা সে বলে দিচ্ছে। তখন আমি বুঝলাম যে না, এটা আমার দ্বারা সম্ভব হবে না। তো আমি আমার বাড়িতে নিয়ে যাই আম্মুকে, সেখানে এক আপু ছিল মানে এই দরবারেরই, সে ওখানে এসে তখন আম্মুকে ঝাড়ফুঁক করে, মানে এখানে একটু মিষ্টি হচ্ছে, আপু আসার সঙ্গে সঙ্গে আম্মু তার পায়ে ধরে পায়ে ধরে হাত দিয়ে সালাম করে, বলে যে আমার আপু আসছে। তখন জিনটা তার উপরে তার পয়সা জিজ্ঞেস করে যে তুই কেন আসছিস, বলতেছে তারা এই যায় না আমাদের দরবারে আসে না, এই কারণে আমি তার উপরে আসছি। ওরে বলতেছে যে এরপরে তুই কখনো আসবি না, তোকে আমি নিষেধ করে দিলাম। তো এরকম বলে টোলে তাকে আম্মুর উপর থেকে রিমুভ করে দেয়। তো আম্মু কিছুদিন ভালো ছিল, তো এখনো আমার আম্মুর উপরে জিনটা আছে। যেমন আমাদের গ্রামে টাঙ্গাইল জেলা কিছু মুর্শিদি গান বলে, এই মুর্শিদি গান টান যখন বাজে তখনই আম্মুর উপরে জিনটা হাজির হয়, আর আম্মু তখনই যে মানে
অন্যরকম
হয়ে যায়, হাত পা ছোড়াছুড়ি করে ই করে। তো এটা নিয়ে আমি সবসময় টেনশনে থাকি, আর আমি যখন বাড়িতে থাকি এটা হলে সমস্যা হয় না, একদম রিমুভ হয় না, কিন্তু তখনকার মতো
কন্ট্রোলে রাখতে পারে।
হ্যাঁ,
যেহেতু আপনি বলেছেন যে আপনি কিছুটা জানেন এই বিষয়গুলো সম্পর্কে, ওই পরিস্থিতিটা এখনো চলছে,
এখনো চলছে এরকম।
সো এই হচ্ছে আপনার ঘটনা,
এই হচ্ছে ঘটনা।
অনেক ধন্যবাদ রুবেল ভাই আপনাকে ঘটনাগুলো শেয়ার করার জন্য। শেষ ঘটনাটা আসলে আমরা কি বলবো, কন্টিনিউয়াস চলছে এখনো,
এখনো চলছে।
সো দেখা যাক কি হয়, আমরা আশা করি যে আপনি ডর টিমের সাথে কানেক্টেড থাকবেন, যদি আমাদের কোনোভাবে কোনো কিছু করার সম্ভব হয়, আপনি যদি চান সেক্ষেত্রে হয়তো বা আমরা যদি চেষ্টা করব ডর টিমের তরফ থেকে কোনোভাবে যদি কোনো কিছু করা যায়। সো অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপনাকে সবাই।
ওকে, আমরা দুজন অতিথির ঘটনায় আজকে শুনলাম, শামসুল এবং রুবেল দুজনের ঘটনায় আমাদের শোনা হয়ে গেছে। আশা করি যে আপনাদের কাছে ভালোই লেগেছে, আমরা চেষ্টা করেছি মূল ঘটনাটা শুধু আপনাদের সামনে তুলে ধরার জন্য। বিচার বিশ্লেষণ করে বিশ্বাস করবেন কি করবেন না সেটা সম্পূর্ণই আপনাদের উপরই ছেড়ে দিচ্ছি। যাই হোক, আর কথা বাড়াতে চাই না, আমরা এবার এই বাড়ির প্রসঙ্গে আসতে চাই। আমরা যেই খালি জায়গাটাতে আজকে বসেছি, লনের মতো একটা জায়গা রয়েছে, আসলে এটা কি বলবো, একটা বাগান রয়েছে, ছোট্ট একটা বাগান রয়েছে। তো এখানেই আজকে আমরা মূলত ডটটা ধারণ করছি এবং এখান থেকেই ঘটনার সূত্রপাত। ঘটনা হয়েছে যে এই জায়গাতে, ঠিক আমরা যে খোলা জায়গাটাতে বসেছি, ঘাস রয়েছে এখানে, ফুলের গাছও রয়েছে কিছু, পাশে একটা বারান্দা। এই বারান্দা থেকেই যখনই কেউ রাতের বেলা আসতো, প্রথমেই অনেকে খেয়াল করেছে যে এখান থেকে নাকি বিভিন্ন
কান্নার সাউন্ড পেত এবং রাতের বেলা তারা গেট খুলে বের হয়ে দেখেছে আশেপাশে কোথাও কেউ আছে কিনা এবং কোনো ধরনের কিছু নেই। ধীরে ধীরে যেটা হয় এখান থেকে একটা নির্দিষ্ট সময়ে অদ্ভুত ধরনের ঘ্রাণ পেতে থাকে, সেটা খুবই সুগন্ধি একটা ঘ্রাণ পেতে থাকে এবং এরা আস্তে আস্তে বিষয়টা নিয়ে খুব চিন্তিত হয়ে যায়। এবং যেটা হয় যে এই বাড়ির ফ্যামিলি মেম্বার সবাই অদ্ভুতভাবে স্বপ্ন দেখতে থাকে যে তাদের এই জায়গাটাকে ঘিরে কিছু একটা রয়েছে এবং এইখানে তাদেরকে ইন্ডিকেট করা হচ্ছে যে এই বাগানটার মধ্যে কিছু একটা আছে। প্রত্যেকে কোনো না কোনো ফ্যামিলি মেম্বার প্রায় একই স্বপ্ন প্রায় প্রতিদিনই দেখে যাচ্ছিল। তো এটা হওয়ার পরে যেটা ঘটে তারা খুবই চিন্তিত হয়ে যায় এবং তারা একজন হুজুরের শরণাপন্ন হন এবং হুজুরকে বাসায় নিয়ে আসেন। হুজুর আসার পর পরই যেটা হয় যে পুরো বাড়ি সার্চ করে বা দেখে হুজুর যেটা বলেছে যে এই বাগানের মাটির নিচে কিছু একটা রয়েছে, যে জিনিসটার জন্য এই ধরনের প্রবলেমটা হচ্ছে। তারপর এই বাগানের একটা জায়গা রয়েছে, আমরা ঠিক যেখানে রয়েছি এর থেকে ডান দিকের কর্নারে সেই জায়গাটা রয়েছে এবং এই জায়গাটা এখনো ফাঁকা রয়েছে, এখানে গাছ টাছ কিছুই লাগানো হয়নি। হুজুর সেটা বলেছে নাকি যে এখানে যেন কোনো ধরনের কোনো কিছুই যেন লাগানো না হয়, এই জায়গাটা যেন ফাঁকাই রাখা হয়, ফ্রি রাখা হয়। তো সেখানে যেটা হয়েছে যে এই জায়গাটা খুঁড়ে, যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি সেই মাটি খুঁড়ে মাটির প্রায় এক হাত নিচ থেকে একটা মৃত সাপ পাওয়া যায় এবং বোঝা যায় যে খুব মানে মারা হয়েছে সাপটা, মানে ওখানেই রয়েছে তা না, সাপটাকে আঘাত করে মারা হয়েছে এবং এখানে মনে হয় পুঁতে ফেলা হয়েছে, এই ধরনের বোঝা যাচ্ছিল দেখে। তবে যেটা আশ্চর্যের বিষয় হচ্ছে মনে হয়েছে যে তৎক্ষণাৎ করা হয়েছে এই বিষয়টা, মানে হয় না যে অনেকদিন হয়ে গেলে তো এটা একটা সিমটম বুঝে যায় অনেক দিনের পুরনো, কিন্তু মনে হলো যে মাত্র সদ্য এই কাজটা করা হয়েছে এবং পুরো বাড়ির মানুষজন ভয় পেয়ে যায় এটা দেখে। তারপরে যেটা করা হয় হুজুরের পরামর্শে এটাকে দূরে কোথাও নিয়ে কবর দিয়ে দেওয়া হয় এবং এই জায়গাটাতে ফ্রি করে রাখা হয়েছে, এই জায়গাটাতে এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো কিছুই করা হয়নি এবং এখানে এখন ঘাস উঠে গেছে, এই জায়গাটা বোঝা যায় না যে এখানে খোঁড়া হয়েছিল। তবে হুজুরের পরামর্শে তারা এটা এখনো এভাবে ফাঁকাই রেখেছে এবং তাদের ভাষ্য হচ্ছে যে এরপরে আর তাদের এই ধরনের কোনো কিছুই ফেস করা হয় নাই, না তারা স্বপ্ন দেখেছে, না তারা এখানে কোনো ধরনের কোনো কান্নার আওয়াজ পেয়েছে, না তারা কোনো ধরনের কোনো ঘ্রাণ পেয়েছে এবং সম্পূর্ণ নর্মাল অবস্থাতেই রয়েছে। তো যাই হোক, আজকে আমাদের এখন তাহলে সেই অর্থে আর এটাকে কিন্তু হন্টেড প্লেস বলা যায় না, কিন্তু একটা সময় এই জায়গাটা আসলে অনেক হন্টেড ছিল অ্যাটলিস্ট এই ভাষার মানুষের কাছে। দ্যাটস ওয়াই আজকে আমরা পুরো ডর টিম এখানে চলে এসেছি এবং সাথে আমাদের অতিথিরাও ছিল। তো যাই হোক, এই হচ্ছে এখানকার ঘটনা এবং আজকের মতো হন্টেড প্লেস থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। সো আজকের মতো হন্টেড প্লেস থেকে আমি সুমন, লোবান এবং আজকে আমাদের অতিথি সহ পুরো ডট টিম এখান থেকে বিদায় নিচ্ছি। তবে স্টুডিওতে ট্যারট সেগমেন্ট নিয়ে কিছুক্ষণের মধ্যেই আরজি কিবরিয়া এবং রেজা ভাই আপনাদের সাথে যোগ দেবে, সাথেই থাকুন। আগামী বৃহস্পতিবার কোন একটা হন্টেড প্লেস থেকে আমি সুমন এবং নতুন কোন অতিথি সহ আবারও আমরা যোগ দেব আপনাদের সাথে।
সুমনের জার্নি এখানেই শেষ হবে, কিন্তু সুমন আমাদের সঙ্গে আছে। ১২টায় ডরের পুরো পরিবারকে নিয়ে আমরা যোগ দেব ট্যারট কার্ড স্পেশাল সেগমেন্টে। পাঁচ মিনিটের বিরতি এবং স্পেশালি থ্যাঙ্কস সুমন ও লোবানকে আজকের এই দুটি ভৌতিক ঘটনা আমাদের সামনে ভাবে তুলে ধরবার জন্য। প্রিয় শ্রোতা, আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই, ডর সরাসরি ফেসবুক লাইভে হন্টেড প্লেস থেকে আসছে প্রতি শুক্রবার রাত ১১:৫০। পেজটির ঠিকানা হচ্ছে www.facebook.com/DAAR.TAROT, that is Dor Tarot. ফিরছি ঠিক রাত ১২টায় স্পেশাল সেগমেন্টে। ডর
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডরের স্পেশাল সেগমেন্ট ট্যারট কার্ড রাউন্ডে। এই মুহূর্তে আমি আরজে কিবরি আপনার সাথে রয়েছে এবং বৃহস্পতিবারের রাত শেষ হয়ে শুক্রবারে পড়ে গেছে, যদি আমরা সেটা বৃহস্পতিবারের রাত হিসেবেই কাউন্ট করি। আমরা ফেসবুকে মোটামুটি সবসময় আপনাদেরকে আওয়াজ দিচ্ছি যে 150তম পর্ব থেকে ডর চেঞ্জ হয়ে যাবে, সেটা আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জানেন এবং আপনারা অনেক কিছু গেজও করছেন। গেজ করতে থাকুন, হয়তোবা অনুমানের সাথে একেবারেই মিলবে না, এরকম কিছু আসছে। আর এই ফাঁকে আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানটা নিয়ে একটা অনুমান করতে বলব। সেই অনুমানের বিষয়টা হচ্ছে, রেজা ভাই আপনাদের সবার জন্য একটা সারপ্রাইজ রেখেছেন, সবাই উপকৃত হবেন এরকম কিছু একটা নিয়ে এসছেন, সেটা আমরা অনুষ্ঠানের কোন একটা সময় আপনাদেরকে জানাবো। দেখা যাক কি দেন, তার আগে চলুন তাকে একটু আমরা ওয়েলকাম করি। প্রতিদিন তো রেজা ভাই আপনাদেরকে সালাম দেয়, তো সবার পক্ষ থেকে রেজা ভাইকে আজকে আমরা সালাম দিতে পারি। সালাম আলাইকুম রেজা ভাই।
ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার কণ্ঠ শুনে আপনারা একটু অন্য কিছু মনে করবেন না, আমার গলা চেঞ্জ হয়ে গেছে, একটু জ্বর আসছিল, ভেঙে গেছে।
স্টাডির কারণে অনেক সময় হয়, রাত জেগে অনেক সময় উনি স্টাডি করেন, সেই কারণে উনি আমাকে মাঝে মাঝে স্ক্রিনশট পাঠান বিভিন্ন বিষয়ে, যেগুলো খুব কিউরিয়াসিটি। ইদানিং ট্যারট কার্ড নিয়ে আমিও স্টাডি করছি, এটা সফটওয়্যারের মাধ্যমে, এন্ড উইচ ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং। বাই দ্য ওয়ে,
সফটওয়্যার নিয়ে একটা কথা বলে দিই, অনলাইনে ফুটবল খেলা, বাস্তব মাঠে গিয়ে ফুটবল খেলা, দুটো
অবশ্যই ডিফারেন্স, অবশ্যই ডিফারেন্স। কিউরিয়াসিটি জায়গা থেকে
আমরা অনেক মেইল পাই,
আজকে মেইল পড়বো আমরা অনেক, এবং মূলত আজকের এই এপিসোডটা একটু সেন্সিটিভ, কজ যাদের গল্পগুলো আপনারা শুনতে যাবেন তারা একটু অন্য রকমের, এবং একই সাথে যেটা বলছিলাম যে রেজা ভাই আপনাদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে আছে। বাই দ্য ওয়ে, আমরা বোধহয় আমাদের সেগমেন্টটা শুরু করে দিয়ে যেহেতু দিয়েছি, সুতরাং গেস্ট এই মুহূর্তে যিনি আমাদের সঙ্গে আছেন তার সঙ্গে একটু পরিচিত হতে পারি। জি, প্রথমে আপনি আপনার পরিচয়টা একটু বলেন। বয়সটা বলতে তো কোনো সমস্যা নেই।
বয়স বলতে সমস্যা নেই, আমার 39 ইয়ার্স। তোর
নিশ্চয়ই পেশায় গৃহিণী?
হ্যাঁ।
ঠিক আছে, আপনার স্টোরিটা আমরা একটু আগে শুনে নিই, তারপরে রেজা ভাই যদি ওনার জায়গা থেকে কিছু বলার থাকে সেটা তিনি বলবেন।
জি, আমার বিয়ে হয়েছে 1995-এ। তো আমি বিয়ের 3 মাস পর একটা প্রেগনেন্ট হই, কেউ খুশি ছিল কেউ খুশি ছিল না আর কি। তো আমার হাজবেন্ড বেশ খুশি ছিল প্রেগনেন্ট হওয়াতে।
শাশুড়ি কি অবস্থা ছিল?
শাশুড়ি মানে আমার প্রতি খুশি না, যেহেতু সে আমার খুব রিলেটিভ, খুব কাছে, মায়ের ব্লাড কানেকশন। সে আমাকে খুব বেশি পছন্দ করতো না, আমার হাজবেন্ড আর কি নিজের পছন্দে বিয়ে করেছে, ওনার এজের সাথে আমার এজ প্রায় 15 ইয়ার্স গ্যাপ। আমিও বেশি একটা পছন্দ করতাম না, যাই হোক মায়ের কারণে যেভাবে হয়েছে আর কি জিনিসটা। এখানে 3 থেকে 4 মাস পরেই থেকে আমার শুরু হলো, আমি যখন ঘুমিয়ে থাকতাম, ঘুমের মধ্যে দেখতাম বিশাল বড় বড় সাপ আমার পেছনে মানে ধাওয়া করছে,
মানে কনসিভ করার পর।
হ্যাঁ, কনসিভ করার পর থেকে এমনও দেখা যেত যে আমি ফিল করতেছি যে আমার পাশে কেউ বসে আছে, বা আমার মাথার কাছে, আমার পেটের কাছে বসে আছে, আমার পেটটাকে স্পর্শ করার চেষ্টা করে। তো আমি ভাবতাম হয়তো এটা আমার ঘুমের কারণে হতে পারে বা ভুলও হতে পারে, জিনিসটা আমি মানে ইগনোর করে চলতাম। তো যখন আমি 7 মাস আমার প্রেগনেন্সি অবস্থায় একদিন আমি রাতে দেখলাম ঘুমিয়ে আছে, আমার হাজবেন্ড তো গাড়ি আর কি ব্যবসা, তো অনেক লেট করে আসতো, তো শাশুড়ি ঘুমিয়ে যেত, আমি একাই জেগে থাকতাম। তো দেখতাম মাঝে মাঝে যে আমার বারান্দা থেকে কেমন যেন একটা আলোর মতো আসতো, মানে দেখা যাচ্ছে আমি ফিল করতেছি যে একটা কেউ আছে। যখন আমি আমার একটু আবার সাহস অন্যরকম, আমি কাছে যে আরকি দেখার চেষ্টা করতাম যে জিনিসটা কি, যখন সামনে যেতাম দেখতাম কিছুই না, যখন আবার রুমে চলে যেতাম তখন আবার ওই রুমে থেকে দাঁড়িয়ে দেখতাম যে হ্যাঁ একটা কিছু আছে। আমার বারান্দাটার পেছনে বেশ খালি জায়গা, পুরনো বাড়ি, কিছুই নেই, হয়তো গাছটা এরকম ছাওয়া, এটাই হতে পারে, আমি ইগনোর করে চলে আসতাম। তো সেদিন রাতে ঘুমানোর পর আমার বেশ মানে পেন হচ্ছে, আমার খুব খারাপ লাগতেছে, তো হাজবেন্ডকে দেখে বললাম খুব খারাপ লাগতেছে, তো বললো যে হয়তো একটু হাঁটাহাঁটি করছো বা একটু বেবি নড়াচড়া করা এরকম লাগতেছে, ঘুমার ডেস্ট না ঠিক হয়ে যাবে। জিনিসটা ম্যারি করলাম না, আমি ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি আমার বেশ খারাপ লাগতেছে, সেদিন আমি হসপিটালে চলে গেলাম, ডাক্তার দেখালাম, ডাক্তার বললো যে আপনার হার্টবিট কমে গেছে, যে কোনো কারণ হচ্ছে আপনি কি পড়ে গিয়েছেন কিনা। তো বললাম যে না, আমি তো পড়ে যাইনি, রাতে আমার একটু খুব খারাপ লাগছে, আমি একটু হাঁটাচলা করছি। তো বললো যে আপনার ভর্তি থাকতে হবে, আপনি 2 দিন ভর্তি থাকেন। ওখানে আপনার অ্যাডমিট ছিলাম, সুস্থ হয়ে আবার বাসায় আসলাম। বাসায় আসার কিছুদিন পর এক লোক আসতো, আমি নাম বলবো না আমার, উনি আমাকে খুব ভালো জানতেন এবং উনি হিন্দু ছিল। আমি বসে বারান্দা বসে কাজ করতেছিলাম, শাশুড়ির নিচে ছিল, তো উনি এসে আমাকে বললো কি যে কোল ঘুরে তো আসতেছে, কোলে ধরে তো রাখতে পারবি না। তো আমি বললাম যে দাদা আপনি এটা কি বললেন, তা সব উপর আলার ইচ্ছে, মন খারাপ করিস না, আবার কোল ভরে আসবে। তো আমি জিনিসটা কারোর সাথে শেয়ার করিনি। তো ডেলিভারির 2 দিন আগে আমি স্বপ্নে দেখতেছি, আমি ঘরে শুয়ে আছি, আমার চতুর্পাশে শুধু সাপ এবং আমার বিছানার সামনে সব সাপ আমাকে নামতে দিতেছেন, মানে আমাকে নামতে মানে বাইরে যাব আমাকে সেই সুযোগটা দিচ্ছে না, মানে সমস্ত ঘর ভরা সাপ।
এটা কি ঘুমের মধ্যে দেখছি?
হ্যাঁ, আমি ঘুমের মধ্যে দেখতেছি। তখন ঘরের দিকে তাকিয়ে দেখলাম প্রায় 3:15 বাজে। তো আমি উঠে আর কি একটু বারান্দা হেঁটে দোয়া দূরত পরে শুয়ে পড়লাম। সকাল থেকে দেখে আমার বেশ পেন, খুব খারাপ লাগতেছে। এখন আমি আমার মায়ের বাসায় চলে গেছি, তো ভাবিকে ডাক দিয়ে বললাম, ভাবি আমার বেশ খারাপ লাগছে। তো বললো যে ঠিক আছে ডাক্তার দেখা নিয়ে আসি। তো আমি হসপিটালে গেলাম, তখন বেশ আর কি হরতাল, প্রচুর হরতাল, আমি হসপিটাল যেতে পারছি না। তখন আমি হসপিটালকে ভর্তি হলাম বাধ্যগত হয়ে। তখন আমার ডেলিভারির সময় হলো রাতে 12টার দিকে। আমার হাজবেন্ডকে ডাক্তার বললো কি ওনার তো সময় আছে, আপনারা চলে যান, রেস্ট নিয়ে আসেন, আমার 1টা 1:30 দিকে আর কি ওনার ডেলিভারিটা হবে। তো আমার হাজবেন্ড বাসা দিয়ে সারতেও পারেনি এমন সময়, মানে আমার বেশ পেন, আমি খুব পেনে মানে বেশ কাতর হয়ে চিৎকার করতেছি যে আমাকে বাঁচান, আমি মরে যাচ্ছি, আমাকে বাঁচান। তখন ডাক্তার চলে এসে দেখলো, দেখে বললো যে এর অবস্থা তো খারাপ, মানে আমার যে বেবিটা হয়েছে মানে যখন বের হয়ে আসতেছে তখন ওর মাথা গলা পর্যন্ত পুরো আপনার হৃদয়ে পেঁচানো ছিল ফাঁসের মতো, নাটটা দিয়ে পুরো একদম ফাঁসির মতো। এখন ডাক্তার সিস্টারকে বলতেছে যে জলদি একে পা বেঁধে দাও, এর যদি বাচ্চা বের হয়ে আসে তাহলে মারা যাবে, মা এবং বাচ্চা দুজনে মারা যাবে। সাথে সাথে আমার খালাতো বোন ছিল, ওকে ডাক্তার ডাকলে বললো যে রোগীর কন্ডিশন খুবই খারাপ, ওনার 2 ব্যাগ রক্ত লাগবে আর এখন অপারেশন করতে হবে। তো বাসা খবর দেওয়া হলো, হাজবেন্ড 10-15 মিনিটের মধ্যে চলে আসছে। পরে হাজবেন্ড এসে আমাকে আর পায়নি, আমার অবস্থা খুবই এত খারাপ ছিল যে অজ্ঞান হয়ে গেছে আর কোনো কথা বলতে পারিনি। যখন ওটিতে নিয়ে গেল, যেটা বলছে 10 মিনিটে আমার সিজার করবে সেখানে 1.5 ঘন্টা ফেলে রাখছে। যে হসপিটাল ডাক্তার তিনি ওনারা এখন স্ট্রাইকে আছেন, মানে রুগী মরে যাক তাদের কোনো প্রবলেম নেই, তারা রাজনীতি নিয়ে ব্যস্ত। এত পেন হচ্ছে, হলে আল্লাহ আমাকে বাঁচাও অন্যান্য নিয়ে যাও, আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না। প্রায় 1.5 ঘন্টা পরে ডাক্তার আসলো, আসার পর ডাক্তার আমার পেটে হাত দিয়ে দেখে বাচ্চা খুঁজে পাচ্ছে না যে বাচ্চা কোথায়। তখন ওনারা মানে বেশ চিন্তিত হয়ে গেল যে বাচ্চা কোথায়, বাচ্চা তো পেটের ভেতর নেই। তখন দেখে বাচ্চা আমার ঠিক উপরে কলেজের উপরে এসে এখানে এসে ঘুরে চলে আসছে এবং আমার দম বন্ধ হয়ে গেছে, নিঃশ্বাস নিতে পারছি না। শুধু আমি এতটুকু ইশারা দিয়ে বললাম যে আমাকে বাঁচান, আমি শ্বাস নিতে পারছি না। তখন ওনারা আমাকে সাথে সাথে অক্সিজেন দিল, তারপর কি হলো আমি আর বলতে পারবো না। তখন আর কি ভোরবেলা আমি অজ্ঞান অবস্থায় মানে কানে আসতেছে যে আমার বেবির কন্ডিশন খুব খারাপ, ও বাড়ি মাছে খুব খারাপ অবস্থা, তো বাচ্চার বাবার রক্ত লাগবে, তো 1 ব্যাগ রক্ত দিল। ডাক্তার বললো এখন একটু বুক ফুটতেছে, আর যখন ও ডেলিভারি হওয়ার সময় হয়েছে তখন মাথা আঘাত পেয়েছে, এছাড়া ওনার পেটে থাকতে অনেক প্রবলেম হয়েছে যেটা আপনারা বুঝতে পারেন নাই। আমি মানে শুনতেছে মানে কোনো কথা জবাব দিতে পারছি না, মানে আমার কন্ডিশন খুবই খারাপ ছিল, আমি 2 দিন পর্যন্ত অজ্ঞানের মতো ছিলাম, কারোর সাথে কথা বলতে পারিনি। আমার বেবিটা হয়েছে 28 ডিসেম্বর রাতে, 31 ভোরবেলা ও মারা গিয়েছে। কিন্তু আগে বলা হয়েছে, ডাক্তার বলছে যে বাচ্চা সুস্থ আছে, বাচ্চা আপনি বাসায় নিয়ে যেতে পারবেন। আমার হাজবেন্ড বেশ খুশি, আমাকে বললো যে আমি তোমাকে কালকে বাচ্চার কাছে নিয়ে যাবো, ওখান থেকে বাসায় নিয়ে যাবো। তো ভোরবেলা ফোন আসলো বাসায়, হসপিটাল থেকে ফোন দিয়ে বললো যে আপনার বেবি নেই, মারা গেছে। আমার হাজবেন্ড আসলো হসপিটাল, আমাকে বুঝতে দিল না, বললো তোমার একটু বাসায় যেতে হবে। আমি বললাম কেন, আমি না বাচ্চার কাছে যাবো, আমার বাবুর সাথে দেখা করার কথা, আমাকে ওখানে নিয়ে যাও। তো বললো যে না ওখানে যাওয়া দরকার নেই, বাসা চলো, ওখানেই আছো। বুঝতেই পারছেন যে 10 মাস একটা বাচ্চা পেটে রেখে অনেক আশা করে, অনেক মায়েরা তার মুখটা দেখবে, আমি তার মুখটাও দেখতে পারি নাই, এটা হলো সবচেয়ে কষ্টদায়ক।
কিন্তু আল্লাহ তো আপনাকে দ্বিতীয় একজন বেবি দিছে।
তখন বাসায় গেলাম, দেখি বেশ মানুষ ভরা, কি ব্যাপার কি হয়েছে। তখন দেখলাম আমার এক কাজিন আছে, ওর হাতে বাচ্চাটা লাশ, সাদা কাফনের কাপড় পরে রাখবে, ওকে আর কি দাফন দিবে। ঠিক কতটুকু দেখলাম, দেখলাম বাচ্চাটা বেশ বললো যে 10 পাউন্ডের হয়েছে, আর শুধু এতটুকু খেয়াল করলাম কপালে একটা আলিফ জাতীয় চিহ্ন আছে। এক হুজুর আসলো, বললো যেটা ও ভাগ্যমান ছিল, আল্লাহ ওকে খুশি হয়ে দিচ্ছে, খুশি হয়ে নিচ্ছে, এটা তোমরা কষ্ট পেও না।
একটা কথা বলি, হ্যাঁ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সন্তান হচ্ছিল ছেলে সন্তান, জানেন?
হ্যাঁ আমি জানি,
ছেলে সন্তান। তো আল্লাহ তাকে নিয়ে গেছে, তারপর ওনাকে মেয়ে সন্তান দান করছে পরবর্তীতে। সন্তান যখন হয় সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা, ওটাকে নিয়ে যাওয়া আল্লাহর ইচ্ছা। হয়তো একটা স্টোরি বলি আপনাকে, খুব সংক্ষিপ্ত ভাবে বলি, কি বলি, হ্যাঁ, গলা ভাঙা মানে বাচ্চার মামা সবার মা বল, এভরিওয়ানস মাদার। খিজির আলাইহিসসালামের ঘটনা, খিজিরের ঘটনা, মুসা এবং খিজির আসলাম একত্র হয়েছিল একবার। লম্বা স্টোরি, আমি জাস্ট একটা অংশ বলবো, যে না বাচ্চা আছে পার্ট। মুসা আসলাম আর খিজির আসলাম সফরে যায়, সমুদ্রের তীরে একটা বাচ্চাকে দেখে, ইয়াং বাচ্চা খেলতেছে। খিজির আসলাম তখন ওনার তলোয়ার দিয়ে বাচ্চার মাথাটা 2 ভাগ করে ফেলে। উনি নবী ছিলেন, নবীর মতো মর্যাদা ছিলেন, আমরা এখনো কনফার্ম না উনি নবী ছিলেন নাকি অন্য কিছু ছিলেন, এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে। খিজির আসলামকে নিয়ে মাথা যখন 2 ভাগ করে হয়েছে বাচ্চা, ছোট বাচ্চা, মুসা আসলাম বলছে রাত্রে কি করলেন কাজটা, কেন তাকে হত্যা করলেন? এই বাচ্চাটা ইহুদির সন্তান, সে বড় হইয়া বাপ মাকে এত জ্বালাতন করবে, এত কষ্ট দিবে, বাপ মা খালি দোয়া করবে মরে যাক,
ওর দ্বারা অনেকে আরো ক্ষতিগ্রস্ত
হবে। এই ঘটনা কিন্তু আছে, ওদের দ্বারা অনেক ক্ষতিগ্রস্ত হতে হবে, এজন্য তাকে আগে হত্যা করছে। জিনিসটা শুনতে খুব কষ্ট লাগে, উনি আমাদের মতো না, উনি অনেক আল্লাহওয়ালা মানুষ। উনি জানে কেন হত্যা করছে এবং আল্লাহ জানে কেন হত্যা করছে। এই জন্য আপনার সন্তান যখন ছোট ছিল সে হয়তো বা আপনাকে বেহেস্তে নেওয়ার রাস্তা তৈরি করবে, কারণ সে নিষ্পাপ। তো সন্তান যদি আল্লাহ কাছে চায় যে আল্লাহ আপনাকে তুমি বেহেস্তে নিয়ে আসো, হয়তো আল্লাহ সেটা শুনবে। অনেক সময় অনেক উশিলা থাকে। আমি একটা প্রশ্ন করবো আপনাকে আপু, আপনাকে বৃষ্টি আসে কিনা?
বৃষ্টি হবে
গোপন রেখে এখানে ঘটনাগুলো বলছেন, তার সঙ্গে আর তার দুই ভাই এসছেন। আসার পিছনের কারণটা হচ্ছে যে ওনার সঙ্গে পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো ওনার মনে থাকে না, সেগুলো এনারা জানেন, যে কারণে ওনারা হয়তো মাঝে মাঝে ইন্টারফেয়ার করবেন। জি বলেন।
আপুর যে বাসাটা মানে এখন যেখানে আছে আগে এটাতে ছিল না, এটা ছিল অনেক গলির ভিতরে বাড়িটা। তো আপুর যে বাসাটা এর পাশে একটা মানে নর্দমা বা ময়লার এরকম একটা জায়গা ছিল। তো আমি যখন মানে আপুর বাসায় যাই, মানে আমি জানি না কেন জানি ছোট থেকে মানে কোনো কিছু আমি ফিল করতে পারি, আমি জানি না কেন। আপুর বাড়িতে হচ্ছে সিঁড়ি দোতলা যাইতে হতো, তো সিঁড়ির পাশে একটা বড় আপনার গ্রিলের মতন অনেকটা গেট ছিল, গ্রিলটা খোলা ছিল মানে আলো বাতাস আসার জন্য। তো দেখা যায় ওটা বেশিরভাগই ময়লা আবর্জনা থাকে, তো বলতাম যে এটা তো মানে জায়গাটা ভালো না। আরেকটা ব্যাপার যে আপুর যে সিঁড়িটা উঠতো এখানে সে মানে কোনো লাইট রাখতে পারতো না। ভাইয়ার কয়েকটা কথার সাথে আমি পরবর্তীতে এগুলো মিলাইছি, যারা নিচের তালাতে থাকতো ওরা বিভিন্ন সময় দেখতো যে বাচ্চা খেলাধুলা করতেছে, একেবারে ছাদ থেকে নামতেছে আবার ছাদে উঠতেছে। তাপু প্রায় মানে দৌড় দিত দেখার জন্য ওদেরকে, তো বুঝতো বাসা সবাই যে কেউ উঠে কেউ নামে। তো আপুরা যে বাসা আগে থাকতো এর আশপাশে মানুষও বলতো যে আপনাদের ছাদে কে বসে বসে চুল আছড়ায়, টাঙ্কির উপরে বসা থাকে, এই দেয়ালে বসা থাকে, আপনারা কি এত রাত্রে কি করেন? তো আপুরা বলে কই না তো আমরা তো জানি, বা আমার কাজের মেয়েও তো যায়নি। তো আপুর কি এরপর একটা ছেলে হয়
না? তার মানে রেজা ভাই একটু আগে যে বিষয়টা বলছিল, আপনার একটা ছেলে এরকম ভাবে মারা যাওয়ার
পর প্রথম বেবি এটা মারা গেছে,
তারপরে আরেকটা ছেলে
হয়েছে।
তাহলে তো ওনার প্রেডিকশন ঠিক আছে। ওকে আপু এবার বলেন কি হয়েছে।
তারপর বাসায় চলে আসলাম, বাসায় চলে আসার পর বাসায় বেশ 41 দিন রলাম। থাকার পরে নিজের শ্বশুর বাড়িতে চলে আসলাম। তো ডাক্তার আমাকে বলেছিল যে আপনি খুব বয়স কম, আপনার 17 বছর পুরো হয়নি, এই বয়সে আপনি একটা বাচ্চা হয়ে গেছে সাউথ সিজার, আপনি 2 বছর আগে কোনো বেবি নিবেন না। আমার হাজবেন্ড বেশ মন খারাপ থাকে, অন্য আশেপাশে বাচ্চা দেখলে বেশ কষ্ট পায়। তখন আমি খুব নিজে রিস্ক নিয়ে আবার আরেকটা 6 মাস পরে আমি আবার নিজে ই করলাম। তো হাজবেন্ডকে জানাইনি, যখন 4 মাস হয়েছে বেবির বয়স প্রেগনেন্সি আমি তখন আর কি জানাই। আরকি বেশ রাগ হয় যে আমি তো বলিনি নিতে, তাহলে কেন নিলেন? তো আমি বললাম যে না খুব কষ্ট লাগে, আমার তো অনেক ইচ্ছা ছিল একটা বাচ্চার, আর খুশি করার জন্য আমি নিলাম। তখন আর কি আমি হসপিটালে যাই, চেক আপে থাকি। আমার এই বড় ছেলেটা যখন 4 মাস পেটে তখন আমি বেশ অসুস্থ হয়ে যাই, এবং হসপিটালে যাওয়ার সাথে সাথে ওনার আবার অ্যাডমিট করে প্রায় 11 দিন আমি থাকি।
আপনার কি এমন কিছু মনে হয় যে আপনাকে ব্ল্যাক মেজিক করতেছে?
আমি এটা রীতিমতো ফিল অনেক করি।
আপনার কি এটা মনে হয় যে ফ্যামিলির কেউ?
আমি 100% শিওর, এবং সেই ছবিগুলো আপনাকে দেখাবো।
এটা কি মনে হয় সেখানে আমাদের মহিলা একজন ইনভলভ আছে?
দুজনেই
মনে হয় না?
হ্যাঁ।
আমি প্রথম কথা হচ্ছে কোনোদিন আমি এমন কিছু বলি না যাতে ফ্যামিলির ভিতরে জ্ঞান লাগুক, আমি কখনো চাই না।
বিষয়টিকে আমরা অবশ্যই সায়েন্সের জায়গা থেকে দেখার চেষ্টা করবো, তারপরে প্যারানর্মাল বিষয়গুলো যেগুলো ব্ল্যাক ম্যাজিক বলেন বা যেটাই বলেন না কেন, যেটা রেজা ভাই বলছিলেন সে বিষয়গুলো উনিই বলবেন। তার আগে আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে, আমি বারবার ইন্টারাপ্ট করছি বিকজ পুরো বিষয়টা ক্লিয়ার করার জন্য। একটা হচ্ছে যে প্রথম বেবির ক্ষেত্রে সেখানে আপনি আপনার স্বপ্নের বিষয়টাকে রিলেট করার চেষ্টা করছেন যে বারবার আপনি সাপ দেখতেন, কিন্তু এরপরে এমন কি ঘটছে আপনার জীবনে যে কারণে আজকে আপনি এই অনুষ্ঠানে এসেছেন?
এরপরে বেবিগুলোতে একই অবস্থা,
সাপই দেখেছে,
এই সাপ দৌড়াচ্ছে এবং ফলো করছে এবং আপনার বাসার মধ্যেই থাকে সাপ, এরকম
মানে উনি শুধু ফিল না, উনি সাপের শরীরে যে পিছল অংশ সেটাও ফিল করে,
সে ফিল করি আমার সাথে আছে ঘুমন্ত অবস্থা, এবং আমি মানে ফিল করতেছি যে আমার সাথে কেউ আছে,
জীবন মানে সেন্স থাকা অবস্থায় না।
যখন আমি জেগে যাই তখন আমার কাছে মনে হয়েছে যে আমার এখান থেকে কিছু গেল। আমি যতবার প্রেগনেন্ট হয়েছি শুধু অতবারই আমি সাপগুলো দেখেছি, এবং শুধু তাই না আমাকে সাপ দৌড়াচ্ছে, আমি জায়গা খুঁজে পাচ্ছি না, আমি কোথায় লুকাবো।
ছেলের বয়স এবং মেয়ের বয়স?
আমার বড় ছেলের বয়স এখন ওর 20, আর মেয়ে 2001 হয়েছে।
ওদের আচরণের মধ্যে কি এমন কোন বিষয় আছে যে অ্যাবনরমাল বা প্যারানরমাল এরকম কোনো কিছু?
প্যারানরমাল আছে, মেয়ের বিষয়টা আমি বলবো যে ওর একটু সাইকিয়াট্রিস্ট প্রবলেম আছে, মানে অনেক চেষ্টা করতেছে কিন্তু ওকে মানাতে পারছে
না।
মেয়ের বিষয়টা হচ্ছে ও আমার ভাগ্নি, ও আমার কাছে বেশি বড় হয়েছে, তো ছোট থেকে দেখা যেত কি মানে ওর প্রবলেম হচ্ছে ও কাউরে কিছু বলবে না, ওর জিদিটাই আমার ভিতরে রাখবো। আমি ওর অনেক বুঝাই যে দেখো এটা বলবা, তোমার কি প্রবলেম হচ্ছে বলো, এইটা ওর এটা লাগবে বলবে না। বা এখন যে বর্তমান অবস্থা মানে কারো কথাই ওর কাছে ভালো লাগে না, মনে হচ্ছে ওকে সবাই আমরা মানে চাপ দিতেছি, আসলে কিন্তু এইরকম না, ওকে যথেষ্ট ওকে মানে ওর স্বাধীনতা দেওয়া হয়েছে।
তারপরে এরকম
হ্যাঁ,
আর ছেলেটা
ছেলেটা এখন আপুর যে বর্তমান যে অবস্থা, মানে কেউ কাউকে সহ্য করতে পারে না, কেউ কাউকে সহ্য করতে পারতেছে না।
দি অনারেবল রেজা ভাই এবার হ্যাঁ
প্যারানর্মাল
জায়গা থেকে আমরা যেটা পাচ্ছি, আপনি কন্টিনিউয়াসলি সাপ দেখেন এবং সাপটা আপনি এত বেশি দেখেন যে আপনি অনুভব করতে পারেন যে আপনার গা ছুঁয়ে গেছে সাপ, সেটা অনুভব করতে পারেন। এছাড়া কোন বিষয় কি আপনি দেখেন? কি কি দেখেন?
বেশ কয়েকদিন মানে এর আগে যে বাসা ছিলাম আরো তিন বছর আগে, ওইখানে আমি দুই দিন স্বপ্ন দেখেছি যে আমার সাথে কেউ ফিজিক্যাল রিলেশনশিপ করার চেষ্টা করে
ঘুমের মধ্যে।
হ্যাঁ, ঘুমের মধ্যে যখন আমার গরমটা বেশি, গরম লাগলে আমি ফ্লোরে শুয়ে পড়ি। তো আমার হাজবেন্ড তো তো বেশ পরিশ্রম করে ঘুমিয়ে থাকে, তো আমি অনেক সময় অনেক রাতে ঘুম হয় না, আমি জাগনা থাকি। তখন দেখা যায় ঘুমের অবস্থায় অচেতন অবস্থা আমাকে কেউ খারাপভাবে স্পর্শ করে এবং ফিজিক্যাল রিলেশনশিপ করার চেষ্টা করে, আর ওই অবস্থাতে আমার পেছন থেকে যেন ধাক্কা মারে, মনে হয় আমি বিছানা থেকে পড়ে যাচ্ছি এরকম লাগে, কিন্তু আমি ঘুম থেকে উঠে বসে আছি, আমি তো ফ্লোরে আছি, আমি তো বিছানা না। আমাকে এভাবে জোরে ধাক্কাটা মারলো।
আচ্ছা, এছাড়া ওকে আমার মনে হয় রেজা ভাই আপনি তো ওনাকে রিড করেছেন এই সময়ের মধ্যে, তো আপনি প্রথমত সায়েন্টিফিক ব্যাখ্যার দিকে আমরা যেতে চাই বিষয়টা নিয়ে।
সায়েন্টিফিক যদি ব্যাখ্যা আমি দিয়ে আপনার, এটা যখন ফার্স্ট বেবিটা হয়েছে, এই যেটা ডাক্তার বলছে নাভি পেঁচা গেছে, এগুলো আসলে আমার মতে কিছুই না, ডাক্তার দেরি করছে। বাচ্চা মৃত্যুর কারণ হচ্ছে যখন একটা মহিলার পেইন উঠবে ইমিডিয়েট, যদি নর্মালি বাচ্চা না হয় তাহলে তাকে অবশ্যই ইমিডিয়েট অপারেশন করতে হবে, ওটিতে নিতে হবে, যেখানে আপনাকে দেড় ঘন্টা ফেলে রাখছে, একটা বিরাট অন্যায়। একটা প্রেগনেন্ট মহিলা বাচ্চা অর্ধেক বাইর হয়ে গেছে, তারপরে পুশ করে ভিতরে ঢুকা দেওয়া হয়েছে, বুঝছেন কি ভাই, বাচ্চাটাকে অর্ধেক হাফ বের হয়ে গেছে,
মানে ওইটা আমাকে আবার সিস্টার যাতা দিয়ে ভেতরে পুশ করে দিয়ে চাদর দিয়ে পা বেঁধে দিছে যাতে বের হতে না পারে।
রোগীর সেন্স থাকতে হবে, এই জন্য প্রেগনেন্ট মহিলাদেরকে সেন্স রাখা অবস্থায় বাচ্চা পয়দা করার সময়ও সেন্স থাকতে হয়, বলতে হয় প্রেশার করো, মাকে বলে প্রেশার করো, সেখানে বাচ্চা হাফ বের হয়ে যাওয়ার পর ডাক্তার বলেছে গলায় পেঁচা গেছে, তারপরে বাচ্চার পা বেঁধে দেওয়া হয়েছে, যে বাচ্চা এখন দুনিয়াতে আসে নাই সেই বাচ্চার পা বেঁধে দেওয়া হয়েছে অর্ধেক বার
হওয়া,
তারপরে আবার পুশ করে ঢুকায় দেওয়া হয়েছে। মা যখন ব্যাপারটা জানতে পারছে পুরোপুরি যে এটা হত্যা, মানসিকতা ঠিক থাকার কথা না, বেবি যখন হয় তখন মাদের অনেক সমস্যা দেয়, বাচ্চারও সমস্যা হয় মাদেরও সমস্যা হয়। প্রথম বাচ্চা যখন মারা গেছে যে সাপোর্ট ওনার পাওয়া দরকার সে সাপোর্ট উনি পায় নাই, কোন সাপোর্টই পায়,
মেন্টাল সাপোর্ট,
উল্টা আরো ধিক্কার পাইছে উনি ফ্যামিলি থেকে, ঠিক কিনা আপু? এই যে সময়টা প্রেগনেন্সি অবস্থায় বা বাচ্চা হওয়ার পরপর, তখন একটা মেয়ে নিজেকে সম্পূর্ণ একা মনে করে, হয় মেয়ে তার বাপ মাকে চায় অথবা স্বামীকে কমপ্লিট চায় 100%, যদি 100 এর মধ্যে 99 হয় সেটা তার হবে না, মানে আনহ্যাপি থাকে।
আপনি যেটা বলছেন যে এগুলো
আর যদি আমি প্যারানর্মাল বলি,
এক্স্যাক্টলি প্যারানর্মাল জায়গাতে আমরা যাবো, তার আগে বিরতি নিব প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি এবং মাত্র 4 মিনিটের বিরতি। অনুষ্ঠানের শুরুতেই মানে বিশেষ করে টারট কার্ড সেগমেন্টের শুরুতে আপনাদেরকে যে বিষয়টা বলেছিলাম সেটা হচ্ছে রেজা ভাই আজকে আপনাদের সবার জন্য সারপ্রাইজ দেবেন, যেটা আমার মুখ থেকে বের হয়েছে তার মানে নিশ্চয়ই কিছু না কিছু আছে, যেটা উনি সাধারণত বলেন যে আজকে এটা নিয়ে বলবো ওটা নিয়ে বলবো এবং শেষ পর্যন্ত বলা হয় না, বিষয়টা এরকম না, যেহেতু আমি বলছি সুতরাং অবশ্যই কিছু না কিছু আছে এবং আপনাদের জন্য একটা স্পেশাল গিফটের ব্যবস্থা করেছেন উনি, যেটা সবার জন্য আমি মনে করি একটা লোভনীয় ব্যাপার হতে পারে। কি সেটা, সেটা আমরা অনুষ্ঠানের কোন একটা সময় মাঝখানে বলবো, একেবারে শুরু থেকে আমরা এই এন্ডোর্সমেন্টটা দিয়ে যাচ্ছি, তো আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। আমরা ছোট্ট একটা বিরতি নেব, মাত্র 4 মিনিটের বিরতি, 4 মিনিট পরে আবারও ফিরে আসছি ডরের ট্যারট কার্ড সেগমেন্টে। আর এই ফাঁকে যারা আমাদের পেস্টিতে জয়েন করতে চান জয়েন করবেন, কারণ কালকে একটা দুর্ধর্ষ লাইভ করবো আমরা হন্টেড একটা প্লেস থেকে। আমাদের পেস্টের ঠিকানা হচ্ছে www.facebook.com/dorterot, আমি আবারও বলছি www.facebook.com/DAARTAROT, দ্যাট ইজ ডর ট্যারট। ফিরে আসছি 4 মিনিট পর।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
চার মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত। ডরের স্পেশাল সেগমেন্ট ট্যারট কার্ড রাউন্ডে আছেন আপনি, আর জি কেবি আপনার সঙ্গে রয়েছে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফ এম 89.2। রেজা ভাই, আমরা যেখানটাতে বিরতি নিয়েছিলাম সায়েন্সের একটা ব্যাখ্যা আমরা পেয়েছি এবং প্যারানর্মাল ব্যাখ্যা আপনি দিতে চাচ্ছেন।
প্যারানর্মাল ব্যাখ্যা যদি দেয় আমি, অন্যরা যে এরিয়া থাকে সেই এরিয়াতে রাস্তার মধ্যে কুকুর খুব বেশি,
ঠিক বলেছেন?
জি জি।
ওকে।
এবং এগুলো রাতে খুব ঘেউ ঘেউ করে, কারণ ছাড়াই। যখন কেউ জানলা দিয়ে তাকায় দেখবে রাস্তায় কিছুই নেই, কুকুরগুলো ঘেউ ঘেউ করতেছে।
আচ্ছা, এখানে বোধহয় একটা কথা আছে আমাদের ধর্মে যে কুকুর বিড়াল এরকম সময় ডাকলে ইবাদতের কথা বলা হয়।
আল্লাহ বলছে যে আমার কাছে বেশি বেশি করে তোমরা
সাহায্য
প্রার্থনা করো। তো এগুলোকে হীন বলে। যদি আমি বলি ওনার বাচ্চা কাচ্চা থেকে শুরু করে আজকে পর্যন্ত যে সমস্যাগুলো হচ্ছে এগুলো হীনের কাজ।
হীন বলতে
হীন এক প্রজাতির জিন হয় যেগুলো খুব দুর্বল প্রকৃতির। এরা বড় কাউরে এটা করতে পারে না, এরা কিছুই করতে পারে না, এগুলো দুর্বল জিন হয়। কিন্তু এদের দেখতে খুব কুচ্ছিত হয়, সাইজ ছোট হয়, লোমশ আকার হয়, মুখ শিয়ালের মতো হয়। স্বপ্নে তারা এগুলো দেখে। ওই যে আপনি বললেন শরীরে টাচ করে, কালো করে হয়, লোমশ হয়।
এবং আমি যেটা উনার বাসায় ঘুমানো অবস্থায় কিছুদিন আগে দেখলাম, ভাইগনার শরীরে দেখি কি আপনার মানে বডিতে টাচ করা থাকে, কামছে দাগ।
তার মানে তিনটাঙ্গুল হয়
সাধারণত।
মানে সবচেয়ে মজার বিষয়, আমি ওদিন ওর সাথে ঘুমাই, ঘুমানোর পর আমি মাঝখানে ঘুমাই, আমার পাশে থাকে, তো জানালাটা খোলা ও রুমটা, এবং যদি জানালাটা বন্ধ করে দিই মনে হচ্ছে ঘরের মধ্যে মানে চুলা জ্বালানো অনেকগুলা। জানালাটা খুলে এসির চাইতেও অনেক বেশি ঠান্ডা হয়ে যায়। তো আমি রাত্রে দুইটার পরে ঘুমাই, তো আমার স্বপ্নে আসে এরকম মানে আপনাকে ভাল্লুক যেটাকে বলা যায়, চোখ বড় বড়, তিন আঙুল, আমার সাথে মানে ধস্তাধস্তি করতেছে।
কিন্তু এদের শক্তি নাই, কিন্তু
আমার সাথে সে ধস্তাধস্তি করতেছে। আমি সুরা পড়তে পড়তে ওর সাথে ফাইট করে যখন উঠা দেয়, আমার পাশে ওরা দুইজন আমাকে এইভাবে ধরছে, তোমার কি হয়েছে, এরকম করতেছে। আমি বলছি কিছু হয়নি, তুমি জানালাটা লাগাও।
তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে ওদের বাসাটা হন্টেড?
হ্যাঁ। এরপর যখন আমি আপনার সাথে মানে আপুকে বললাম আমি আর কিছু না, রেজা ভাইয়ের সাথে কথা বলবো, ওই জিনিসটা সে আমাকে আবার স্বপ্নে দেখায় এবং বলে এইবার তোর খবর আছে। কিন্তু আপার বাসায় যখন যাই মানে একটা যে ভার ভার যে জিনিসটা সেটা ফিল করা যায়, আপার বাসায় কিছু জিনিস পাওয়া গেছে।
তারপর এই হীন যে প্রকৃতির দিনগুলা সেগুলা সবচেয়ে বেশি এফেক্ট করে বাচ্চাদের, ছোট বাচ্চাদেরকে। এরা বড়দেরকে কিছু করবে না, বড়দেরকে অত ভয় দেখাবে, অনেক সময় কানে কাছে ফু দিবে। মজার ব্যাপার হচ্ছে পুরুষদেরকে সাধারণত কিছু করতে চায় না। সাধারণত যখন তারা একত্রিত চার পাঁচজন হয় তখন তারা পুরুষের উপর আক্রমণ করে, আর যখন একা থাকে তখন নারীদের উপর এবং বাচ্চাদের উপর আক্রমণ করে। এরা বেশিরভাগ থাকে ময়লা থেকে তাদের উৎপত্তি। এবং এমন কোন বাসায় যদি আপনারা থাকেন যে বাসাটা একটা বিশেষ রুম বা গোডাউন, ওইটা বহুদিন ধরে পরিত্যক্ত, মানে মালপত্র রাখেন কিন্তু খোলা হয় না, ক্লিন করা হয় না, সেখানে তারা বসবাস করে এই হীন যে জিনগুলো, এইগুলো থেকে বেঁচে থাকা অনেক কষ্টকর। কারণ এরা কোন ধরনের দোয়া দোয়াতে ভাগে না, এরা সবচেয়ে ভয় পায় আজানকে। আজান দিলে ভয় পায়, দেখবেন যত ধরনের জিন পরে আমাদেরকে আসর করে রাত্রেবেলা, ভোরে আজানের সাথে সাথে কিন্তু আমরা সাহস পাই ফিরে। অনেকে দেখবেন রাতে ঘুমায় না, এই ভয়ে রাতে ঘুমায় সারা রাত জাগে, কিন্তু আজানের পর অটোমেটিক ঘুম চলে আসে। রাস্তায় আজানের মধ্যে বলা হয় যে ঘুম থেকে নামাজ উত্তম, মানে নামাজের দিকে আসো। এই সবকিছুর আসলে সলিউশন নামাজ, বেস্ট সলিউশন। তো আমি বলবো নামাজ পড়তে। তাছাড়া আমি আপনি যেহেতু আজকে আসছেন, আমি আর অনেক কিছু বলতে পারি, সেক্ষেত্রে আমি চেষ্টা করবো ফেরে কিছু দিতে আপনাকে, যাতে আপনারা এখান থেকে মুক্তি পান। এবং আপনার যে চাহিদাগুলো আছে যে স্বামী সন্তান নিয়ে ভালোভাবে থাকা, এবং আপনাদের দুইটা সন্তান আছে, এদের মধ্যে নর্মাল বিহেভিয়ার দেখা দিছে, এরা লেখাপড়া আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। আপনার যে মেয়ে আছে, আমাকে ছবি এখনো দেখান না, যদিও এই মেয়ের সাথে কেউ মিশবে না এবং সে মারাত্মক রাগী হবে,
বেশ রেগে যায়। আর আমি যেটা করতে না করবো সে বেশি করে
ওকে কোনো একটা জায়গায় দৃষ্টি এক দৃষ্টি থাকে,
এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হ্যাঁ, বেডে বসে আছে, বেডের পাশে বিশাল জানালা, ও বারান্দার বাইরে তাকিয়ে
এক দৃষ্টি তাকিয়ে থাকে,
এক দৃষ্টি তাকিয়ে থাকবে, হয়তো পড়তে বসছে, গালে হাত দিয়ে ওয়ালের দিকে তাকিয়ে আছে, কিছু বললে হাসবে।
আচ্ছা, এইগুলো খুব সিরিয়াস কেস। যেহেতু আজকে আপনি আপনার সমস্যা নিয়ে আসছেন, আমি আপনার জন্য সলিউশনের ব্যবস্থা করবো, তার পরবর্তীতে বাকিগুলো আমি চেষ্টা করবো। হ্যাঁ,
ওকে। প্রিয় শ্রোতা, আমরা যেই ভদ্র মহিলার গল্পটা এখানে শুনলাম, এটার ব্যাখ্যা রেজা ভাই দিলেন, সায়েন্সের ব্যাখ্যাটাও দিলেন এবং একই সাথে প্যারানর্মাল ব্যাখ্যাটাও দিলেন। আমার জায়গা থেকে স্পষ্টভাবে আমি বলি, যেহেতু শোটার হোস্ট আমি, সেটা হচ্ছে দিস ইজ এ ভেরি ভেরি নন সায়েন্টিফিক শো। পুরো বিষয়টিকে আপনি বিলিভ করবেন কি করবেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আমরা সবসময় এই কথাটা বলি, এগুলো নিয়ে তর্ক বিতর্কের জায়গা আছে, সেটার জন্য এটা একটা ওপেন ফ্লোর, এবং এই জন্যই আমরা আপনাদেরকে আওয়াজ দিচ্ছি। 150তম পর্ব থেকে পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে টর। আমরা পরের গল্পে যেতে চাই। প্রিয় শ্রোতা, আমরা এই মুহূর্তে যেই গল্পটি, গল্প বলবো না কেস বলবো ঠিক বুঝে উঠতে পারি না, কারণ গল্পের মধ্যে এক ধরনের বিষয় থাকে যেখানে সত্য মিথ্যা প্রমাণ করার একটা জায়গা থাকে। যাই হোক, কিন্তু এগুলো যাদের জীবনে ঘটে যায় তারাই আসলে বুঝতে পারে কতটা দুঃসহ। আল্লাহ মাফ করুক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমার জীবনে ঘটেনি কিন্তু এখন অন্ধকার দেখলে খুব ভয় পাই, এটাই হচ্ছে ডরের ট্যারট কার্ড থেকে আমার পাওয়া। একটা বিষয় এই পরের জনকে ফ্লোর দেবার আগে আপনাদেরকে যেটা বলতে চাই, এই ছেলেটি আমার অফিসে বেশ কয়েকবার যোগাযোগ করেছিল, আমি বলেছিলাম যে আপনি যে ঘটনাগুলো বলছেন সেটার একটা ভিডিও ক্লিপ নিয়ে আসেন। এর পরবর্তীতে সে ভিডিও ক্লিপ নিয়ে এসে আমার সঙ্গে যোগাযোগ করে, যে ভিডিও ক্লিপটা আপনারা ইতিমধ্যেই ফেসবুকে দেখতে পেয়েছেন। অত্যন্ত দুঃসহ এবং আজ পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে কখনোই এটা বিলিভ করিনি যে প্যারানর্মাল কোনো ঘটনা এটা ভিন্ন ভিন্ন বিভিন্নভাবে সমাধান হওয়া সম্ভব। কিন্তু আমার কাছে ব্যক্তিগত একটা অনুভূতি হয়েছে যে এই মেয়েটিকে যে কেউই যদি ভালো করে দিতে পারে, মনে হবে যে আমি আমার নিজের বোনকে হেল্প করতে পেরেছি। দেখা যাক কি হয়। তার আগে আমরা স্টোরিটা রিভিল করতে চাই রে ভাই, উইথ ইউর কাইন্ড পারমিশন।
আগে শুনি,
আপনার নামটা একটু বলেন।
মোহাম্মদ নাসিরউদ্দিন।
নাসিরউদ্দিন, আপনি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পড়ছেন এবং আপনার বোনের যে ভিডিওটা আমরা ফেসবুকে পাবলিশ করেছি সেই কেসটি আসলে পাঁচ বছরের। আমরা একটু সিনপসিসটা আপনার কাছ থেকে জানতে চাই, আসলে কিভাবে কি হলো, কি হচ্ছে বলেন।
আমার বোনের বয়স যখন ছয় বছর তখন সে পাশের বাড়িতে আমার এক ফুফুর বাসায় ছিল।
কি নাম ওনার?
মোহাম্মদ জান্নাতুল খাতুন।
জান্নাতুল খাতুন, ওকে।
হঠাৎ সে কিছু একটা দেখে অজ্ঞান হয়ে পড়ে যায়। বাসায় নিয়ে আসার পর পানি টানি দিয়ে জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফেরার পর সে আর কিছু বলতে পারে না। কিছুক্ষণ পর সে স্বাভাবিক হয়। তারপর ছয় মাস পর সে অস্বাভাবিক কিছু আচরণ করছে, যেমন তার মধ্যে কেউ একজন আসে অদ্ভুত কথা বলছে, যে আমরা মাইরে ফেলবো, তোদের কি করার আছে কর।
যেটা আমরা পজিটিভ হলে দেখতে পাই ধরনের আচরণ।
জি, ওকে। প্রথম স্টেপে আমরা ডক্টরের কাছে নিয়ে গেলাম। তো ডক্টর বললো যে কোনো সমস্যা নেই, ঘুম কম হয়। তাই ডক্টরের চিকিৎসা করালাম এক বছরের মতো, কোনো ফল হলো না। সবাই বললো যে এটা প্যারানর্মাল কিছু। পরে কবিরাজের কাছে নিয়ে গেলাম। কবিরাজ বললো যে সমস্যা সমাধান হয়ে যাবে। সে পাটিটা নিয়ে তেল তেল পড়া দিল, কোনো কাজ হলো না। পরে আর কবিরাজের কাছে নিয়ে গেলাম। সে কবিরাজকে বাসায় নিয়ে আসলাম। সে বলছে যে দেখবো। তখন আমার বোনের মধ্যে ওই জিনটা আসলো। আসার পর কবিরাজকে বলছে যে তুই যদি পারিস তাহলে আমার সাথে খেলতে নাম, আর নইলে বাসার থেকে চলে যা। আমার বোন কিন্তু নর্মাল এভাবে কথা বলতে পারে না। সে খুব আস্তে ধীরে কথা বলে, কিন্তু ও জিন যখন আসে তখন মনে হয় যে লাউডলি কথা বলে। তা সে বলতেছে যে যদি আমার এখান থেকে খেদাতে পারিস তাহলে তুই আমাকে চিকিৎসা কর, আর নইলে এখান থেকে চলে যা, নাহলে তোরে মেরে দেবো আমি। ওই কবিরাজ পরে চলে গেল। এটা আমার দ্বারা হবে না, তার আমার তো দূরে কথা, ফু দেওয়ার যোগ্যতা আমার নেই। সে চলে গেল। পরে আরেকজন কবিরাজকে নিয়ে আসলাম। সে এসে বলল যে এটা কাজ আমি করতে পারবো, তোমার আমার অনেক পরিশ্রম করতে হবে। বলছে ঠিক আছে করেন। তো সে কাজ করা শুরু করলো। দেখি যে জিনটাক বলে যায় আয়, তখন চলে আসে। তো সে অনেকগুলো কোশ্চিন দেয়। কোশ্চিন গুলো এরকম যে এই বাসার থেকে সাপ কেন, সাপ কেন কেঁদে বের হলো, এরকম কোশ্চিন দেয়।
আপনার বোনের মুখ দিয়ে?
আমার বোনের মুখ দিয়ে বলে। এটা আপনার
কবিরাজকে বলতে পারে?
হ্যাঁ, আপনি সামনে সপ্তাহে এসে, আপনার সময় দিলাম, এতদিনে মেয়েটা ভালো থাকবে, আমি কথা দিলাম, তো কতদিন ভালো থাকে। তবে সামনে সপ্তাহে আসে ওই কবিরাজ, কোশ্চেন উত্তরটা ভেঙে দেয়।
এই উত্তর অ্যাকসেপ্টেড হয়?
ও বলে যে হ্যাঁ ঠিক আছে।
উত্তরটা কি আপনার জানা আছে?
উত্তরটা আমার মনে নেই।
এরকম ঘটনা ঘটে?
হ্যাঁ, এরকম বলে। এরকম মনে করেন যে এরকম সে এক বছর কোশ্চেন দিল আর কবিরাজ ভেঙে দিল। একদিন বলল যে ঠিক আছে, আপনি যদি আমাকে খুশি করতে পারেন তাহলে আমি চলে যাব। তো কবিরাজ বললো যে ঠিক আছে, আমি যদি পারি তো আমি তোমাকে খুশি করবো। আমাদের বাসার পাশে নদী আছে। তো সে বললো যে ওই নদীতে গিয়ে পানিতে এক বুক পানিতে নেমে এক ঘন্টা গান গাইবে, যদি আপনি এটা পারেন তাহলে আমি ছেড়ে চলে যাবো। কবিরাজ গেল, রাতে গেল, সকালবেলা আবার।
আমি একটা প্রশ্ন করি আপনার, সেই কবিরাজের বয়স কত ছিল?
কবিরাজের বয়স চল্লিশ। সেটা হলো না। তারপর বললো যে ঠিক আছে, বাসার সামনে যে পুকুর আছে।
দিনাজপুরে থাকে? মানে দিনাজপুরে কে থাকে আপনার?
দিনাজপুর আমার ফ্যামিলি থাকে।
ওটা কি গ্রামে থাকে?
জি, গ্রাম।
জায়গার নামটা কি? কোহরুল টাইপের কিছু?
কাহারুল। হ্যাঁ।
আপনি কি মাদ্রাসায় পড়াশোনা করছেন?
জি, এসএসসি মাদ্রাসা। একদিন রাতে সে বলল যে ঠিক আছে, আমাকে যদি আজকে তুমি খুশি করতে পারো তাহলে চলে যাবো। কি করতে হবে? সারা রাত আমার সাথে তোমাকে নাচতে হবে।
কে নাচবে?
কবিরাজ আমার বোনের জিনটাকে শরীরের মধ্যে নেবে, আর কবিরাজের যে সাথী থাকে এই সাথীরা গান গাইবে আর ওই কবিরাজ নাচবে। রাত আটটা থেকে ফজরে আজান দিয়ে দিয়েছে, কবিরাজ নাচছে আর তারা গান গাইছে।
আপনি দেখছেন
এশার নামাজের পর? হ্যাঁ, নাচছে, আমরা দেখতেছি।
বিষয়টা কতটা হার্ট টাচি হতে পারে যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন তাহলে বুঝবেন। আমি ফেসবুকের ঠিকানাটা আবারও বলছি, www.facebook.com/dortarot। আমি আরো একবার বলছি, www.facebook.com/DAARTAROT। এই পেজটিতে ভিডিও ক্লিপগুলো দেওয়া আছে, আপনারা গিয়ে দেখুন। এই ফাঁকে আরেকটা গুড নিউজ আপনাদেরকে দিতে চাই। আমাদের রেজা ভাই অত্যন্ত লাজুক প্রকৃতির মানুষ, মানে নিজের ঢোল কখনোই নিজে পেটান না, যে কারণে আমাকে মাঝে মাঝে পেটাতে হয়। এই লোকটাকে অনেক বলে কয়ে তার একটা পার্সোনাল পেজ আমি ওপেন করিয়েছি, যেটা লিঙ্কও আমাদের পেজে বেশ কয়েকবার দেওয়া হয়েছে। তো এই পেস্ট্রির প্রতি সে যথেষ্ট যত্নবান, পেস্ট্রি তার বেবির মতো সে বড় করার জন্য চেষ্টা করছে। এবং আমি শুনেছি যে এই পেস্ট্রিতে যত ইনবক্স আসে সবগুলোরই নাকি সে রিপ্লাই দেওয়ার চেষ্টা করে, যেটা আমাদের ডট ট্যারোটে রীতিমতো অসম্ভব হয়ে গেছে। কয়েক লাখ টেক্সট এখানে জমা আছে। একমাত্র আমরা বলি যে আমাদের সেলফোনের টেক্সট আসলে আমরা সেটা রিপ্লাই দিই, কিংবা আমাদের ইন্টারেস্টিং হলে আমরা সেলফোনের মাধ্যমে এখানে নিয়ে আসি, সেলফোনের নাম্বারটা আমাদের পেজে দেওয়া আছে। তো রেজা ভাইয়ের মুখ দিয়ে আমরা একটু ওই পেজের নামটা শুনতে চাই, যে পেজটাতে রেজা ভাই মোটামুটি কানেক্টেড থাকেন এবং ওটা ব্যক্তিগতভাবে উনি কন্ট্রোল করেন।
আমার যে পেজটা আছে সেটা রদ্বি রেজা, আমি আবার বানানটা বলি, হ্যাঁ, RADBI, ঠিক আছে, RADBI লিখে সার্চ করলে ফেসবুকে আমাকে পেয়ে যাবেন আপনারা। পার্সোনাল পেজ এবং প্রোফাইল দুইটাই, সেখানে ফলো দিয়ে অথবা লাইক থাকবেন, সেখানে আমি আমার আপনাদের সাথে সরাসরি কমিউনিকেট করার চেষ্টা করবো আমি। আর আমার গলাটা খুবই ভাঙা, এই জন্য আমি খুবই দুঃখিত আপনাদের কাছে।
আরেকটা বিষয় আমি একটু সতর্ক করবো সবাইকে, আপনারা যেই ধরনের পেজেই কানেক্টেড থাকেন না কেন, যদি আমাদের সঙ্গে কথা হয় আমাদেরকে সরাসরি ভিডিও কলে না দেখা পর্যন্ত কোন ধরনের কোন ডিলে আপনারা যাবেন না।
একটা কথা বলি, আমার নামে অনেকগুলো ফেসপেক আছে, যেরকম আর যে কিব্রাভের নামে ফেক পেজ আছে
অসংখ্য,
অনেক ফেসপেক আছে। তো আসল পেজ বুঝবেন যেটা, কিব্রাভের যেটা ফলোয়ার বেশি বা লাইক বেশি সেটা ভাববেন।
অনেক ফলোয়ার সময় অনেক সময় বোঝা যায় না, প্রায় 1 লাখের উপরেও এরকম ফেক পেজ ফলোয়ার আছে। আমি বলবো যে ফলোয়ারও আপনারা দেখবেন না, আপনারা যেটা দেখবেন, যদি কখনো কথা বলতে হয় এবং সিরিয়াস কোন ডিলে আপনারা যান, অবশ্যই রেজা ভাইয়ের সঙ্গে হোক বা আমার সঙ্গে হোক ভিডিও কলে আপনারা আসবেন। ভিডিও কলে এসে ফেস দেখা না পর্যন্ত কোনোভাবেই কোন ধরনের অন্য কোন ডিলে যাবেন না, এটা আপনাদেরকে সতর্ক করা হলো। কারণ ইতিমধ্যে অনেকে এরকম ভাবে নাকি প্রতারিত করছেন, আমরা বারবার রিকোয়েস্ট করছি আপনাদেরকে প্লিজ এটা করবেন না, এটা আমাদের প্রতি অনেকে ভুল ধারণা নিয়ে থাকেন,
ভুল ধারণা হচ্ছে। আমি একটা কথা বলি, মজার ব্যাপার, তো দুটা ঘটনা আছে আমার লাইফে। একটা মহিলা ফোন দিছে, ফোন দিয়ে খুব কান্নাকাটি করে, বাবা আমি তোমাকে পাইছি, এসে নাম্বার পাইছেন কোথায় আমার,
রাইট,
আমার এক আপন ভাগিনা নাম্বার দিচ্ছে আমাকে, 32,000 টাকা নিচ্ছে আমার কাছ থেকে, 32,000 টাকা নিয়ে তার আপন ভাগনা থাকে আমার নাম্বার বিক্রি করছে। তো এই ব্যাপারগুলো খুব হাস্যকর। তারপরে আমি আলটিমেটলি মহিলাকে ব্লক করতে হচ্ছে বাধ্যতামূলক ভাবে, কারণ হচ্ছে কোন সমস্যাই নেই, ওনার সমস্যা হচ্ছে ওনার স্বামীকে বশ করতে
চায়,
এগুলো আমি করি না।
এই যে ভাইটি আজকে তার বোনের জন্য এসছেন, এটা আমরা জান প্রান্তে চাইবো হেল্প করতে। যদি এটা সাইকিয়াট্রিক প্রবলেম হয়ে থাকে আমরা অবশ্যই তাকে ইন্সপায়ার করবো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য। যদি প্যারানর্মাল কিছু হয়ে থাকে, যদিও প্যারানর্মাল ওয়ার্ল্ড নিয়ে আমি একেবারেই বিন্দুমাত্র বিলিভ করি না, আমি বিলিভ করি আনসিন একটা ওয়ার্ল্ড আছে, কিন্তু এটা রকম সকম যতক্ষণ পর্যন্ত নিজে এক্সপিরিয়েন্স না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত বিলিভ করার কোনো সুযোগ নেই। যদি কিছু থেকে থাকে তারপর আমি রেজা ভাইকে বলবো যে যদি ওনার জায়গাতে কিছু করার থাকে আমরা স্টোরিটা রিভিল করতে চাই। আবার বলুন তারপর কি হলো?
তারপর হঠাৎ
কমপ্লিট, তারপর
ওগুলো কমপ্লিট, সে কোনোভাবে পারল না। তারপর হঠাৎ একদিন সে পরিষ্কার জায়গায় দাঁড়িয়ে আছে, আমরা সবাই আছি, সে বলতেছে আমাকে সাপে কামড়ালো,
সাপে
কামড় দিল। আমরা তো বিশ্বাস করি না যে এখানে সাপ কোথায়। তারপর সে বললো যে না, আমাকে সাপে কামড়াইছে, আমাকে বড়ব্বর কাছে নিয়ে যাও, আমাদের বড়ব্বা আছে বৃদ্ধ,
মনে সাপের ওঝা, মানে
সাপের বৃষ্টি ছাড়ান। তো তার কাছে নিয়ে গেলাম, পরে তার বিষ দেখলাম যে কোমর পর্যন্ত উঠে গেছে।
আলটিমেটলি তো সাপে কামড়ায়নি কিন্তু বিষটা
উঠে গেছে এবং কোনো কাটা দাগ।
ভেরি ইন্টারেস্টিং কেস, ভেরি ইন্টারেস্টিং।
এই ব্যাপারগুলো তো আসলে সাইন্টিফিক না ভাই, মানে এটা সাপ কামড়ায়নি বা সাপের বিষ চলে আসে ভিতরে, ঠিক না? ব্যাপারগুলো নন সাইন্টিফিক।
এটা কি একবারই হয়েছে নাকি রেগুলার হতো?
এটা 2-3 বার হয়েছে।
আচ্ছা, কারণ
এখানে একটা ব্যাপার আছে কি ভাই, LSD নাম শুনছেন?
LSD কি জিনিস? এটা
লাইফ সেভিং ড্রাগ। যারা নেশাগ্রস্ত তাদের মদ গাঞ্জা কিছুই হয় না, মানে নর্মাল তাদের জন্য, এটা ইঞ্জেকশন নেওয়া বা এগুলো তাদের জন্য কোনো ফিলিংস আসে না, তখন তারা LSD নেয়। এটাকে লাইফ সেভিং ড্রাগ বলে, এটা থাইল্যান্ডে হয়। এটা সরাসরি একটা কাচের মধ্যে জিব্বা ঢুকাইতে হয়, ওই কাচের মধ্যে সাপ থাকে, সাপ জিব্বায়
সাপটা ছোবল দেয়,
ছোবল দেয়, তাদের কিছুই হয় না। অনেক সময় আমাদের ব্রেন এতটা বেশি অ্যাক্টিভ হয়ে যায় সাপ ছোবল দিতেও পারে, আমরা তো জানি না, যেহেতু উনি বলতে গেলে ছোবল দেয় নাই। তো দেখা যায় তার একটি মৃত্যু হবে না, তার ব্রেনটা এত বেশি অ্যাক্টিভ হয়ে গেছে বা এত বেশি তার নার্ভ গুলো অ্যাক্টিভ হয়ে গেছে, সে নিজে নিজেই বডিকে কন্ট্রোল করতে পারতেছে।
রাইট, এটা সায়েন্স,
আমরা জানি। মানুষ কিন্তু এরকম করলে কিন্তু মেন্টাল হয়ে যায়, পাগল হয়ে যায়, মানে বেশি বেশি জ্ঞানী যারা দেখবেন, সায়েন্টিস্ট যারা দেখবেন, আমরা বলি পাগল, ফিলোসফার যারা আছে আমাদের স্কুলের টিচার যারা দেখছি আমরা, স্যার তো মেন্টাল, কেন মেন্টাল, স্যার বেশি কথা বলে, আসলে স্যার বেশি কথা বলে না, স্যার বেশি জানে। তো এই ব্যাপারগুলো এখন ঘটে যায়, পড়তে পড়তে মানুষের এমন এক অবস্থা হয় বা মেন্টালিটি টোটাল হয়ে যায়। তার বোনের ব্যাপারে আমি বলবো, আগে ওনারটা শোনার পরে বলবো।
বলেন, তারপর
বলে শরীরের মধ্যে আসে, আসার পর বলে যে আজকে সারা রাত তার আমি পিটাম,
সারা রাত
আমার বোনকে মারবে, তোদের কি করার আছে করতে পারিস।
আপনার কি মনে হয় জিনটা মেয়ে না ছেলে?
যে কবিরাজ দেখছিল সে বলছিল মেয়ে, এবং তার একটি নাম
কি চায়?
সে বলছে আমি একে মেরে ফেলবো।
কেন মেরে ফেলবে?
কেন মেরে ফেলবে তার কোনো প্রশ্নের উত্তর নাই।
এই পাঁচ ছয় বছর ধরে এগুলোই বলতো,
এই এক কথা, আমি একে মেরে ফেলবো, এটা আমার ইচ্ছা।
ভিডিওটার মধ্যে মেয়েটা হাতে ব্লেড নিয়ে আছে এবং উনি আমাকে যখন ভিডিওটা দেখালেন, উনি যেটা বলতেছিলেন, আমার বাবা মা দুজন মিলে কিন্তু ভিডিওতে, আমাদের দর্শক যারা দেখেননি এখন, আমরা ভিডিওটা আমরা সরিয়ে ফেলবো এখান থেকে, কারণ এখানে সামাজিকতারও একটা ব্যাপার আছে, আমরা খুব বেশিক্ষণ রাখতে চাই না ভিডিওটা। মেয়েটা যিনি পজেসড, তার হাতের মধ্যে একটা ব্লেড ধরা, এরকম দৃশ্য ছবিতেই দেখা যায়। ও যে ব্লেড ধরে আছে, ওর ফেসের মধ্যে কোনো এক্সপ্রেশন নাই এবং সেই হাতটা খোলা যাচ্ছে না, তিন চারজন টেনে খুলতে পারছেন না। পরে যেটা শুনলাম ওনার কাছ থেকে, যে ও এখন থেকে ব্লেড নিয়ে নিজের গলায় পোজ দিতে চায়।
কতটা স্কিমের বয়স? কত?
11 থেকে 12।
আপনার বোন আপনার জানতে যায় না, সে কি বালি নিয়ে খেলতো?
ছোটবেলা বালি নিয়ে, বালি নিয়ে খেলতো, ছোটবেলায় খেলতো
তো, সে বালি নিয়ে খেলতো, বালি নিয়ে খেলতো, সে পুতুলের সাথে পুতুলকে বিয়ে দিত, ঠিক আপনি জানেন
না? এগুলো তো আমি দেখি নাই, তবে সে খেলতো বালু নিয়ে,
পুতুলের সাথে পুতুলকে বিয়ে দিত। এভাবে তার উপর আসর করছে জিনিসটা, যে জিনিসটা আসর করছে সে কোন প্রজাতির মধ্যে পড়ে না। আমার এই রেডিওর যতবার অনিয়ার আমি হয়েছে, এটা ফার্স্ট কেস যে জিনের, আমরা জানি মানুষ পুরুষ মহিলা উভয় লিঙ্গ, জিনদের মধ্যে এরকম আছে উভয় লিঙ্গ, এটা এরকম একটা জিন যেটা মারাত্মক ডেঞ্জারাস। আমরা দেখি রাস্তাঘাটে ফকির যখন আসে ভিক্ষার জন্য, আমরা বলি ভাই মাফ করেন, খুব সহজে বলে দিই। ইজরা যখন আসে টাকা চাওয়ার জন্য, আমরা কিন্তু বলতে পারি না মাফ করেন, আমরা ভয় পাই, এদেরকে মানুষ ভয় পায়। জিনরা পর্যন্ত এ ধরনের জিনকে ভয় পায়,
সাপের মধ্যে এক সাপ আরেক সাপকে ভয় পায়,
ভয় পায়। এটা সবচেয়ে মোস্ট ডেঞ্জারাস জিন হয় জিনদের প্রজাতির মধ্যে, যারা উগ্রপন্থী হয়, খুবই উগ্রপন্থী, যারা ইয়াজুজ মাজুজ যখন আসবে এদের অনুসারী হবে এইসব খারাপ জিনরা, যারা দুনিয়াকে ধ্বংস করার জন্য এক পায়ে থাকবে। যে স্পষ্ট বলা আছে কোরআন শরীফে ইয়াজুজ মাজুজের কথা, হাদিসেও আছে, মানে মানুষকে ছিঁড়ে ছিঁড়ে খাবে তারা, ইয়াজুজ মাজুজ, এদের অনুসারী হবে এই ধরনের খারাপ জিনরা। এদের কোন একটা আপনার বোনকে ধরছে, যে নিজেকে সহজে হত্যা করবে না, বাট তিলে তিলে কষ্ট দিবে।
ভাই ভিডিওটা দেখার পর আমার এত কষ্ট লাগছে।
হ্যাঁ, তিলে তিলে কষ্ট দিবে, মানে বিভিন্ন ঈশ্বরের নাম শুনলো তার ভয় পায় না,
এরকম কিছু বলছে,
বলছে আপনাকে,
সে বলছে যে নামাজে গেছে, সেজদায় আছে, আমার মধ্যে চলে আসে, দেখতেছি যে সে জিব্বা দেখাচ্ছে, সেজদায় গিয়ে জিব্বা দেখাচ্ছে।
এখন একটা মজার ব্যাপার হচ্ছে ভাই, যদি একে আপনি হত্যা করতে চান জিনটাকে, তাহলে খুব সহজ একটা উপায় আছে, একটাই রাস্তা আছে।
ফাইন, আমি এই রাস্তাটা অবশ্যই রেডিওতে রিভিল করবো না। এটা আপনি যেটা বলছেন সেটা আপনি ওকে ব্যক্তিগতভাবেই বলতে দেবেন। এটা নিয়ে আসলে আমার প্রতি হয়তো অনেকেই বিক্ষুব্ধ হবেন, কিন্তু আপনাদের সবাইকে মনে রাখতে হবে, এটা এই অনুষ্ঠানটি লাখ লাখ মানুষ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শুনছে। সুতরাং এটা এটা যে টুলসটা উনি বলবেন, সেটা যদি ব্যক্তিগত জীবনে কেউ প্র্যাকটিস করতে গিয়ে কোনো ক্ষতির সম্মুখীন হন, সেই রিস্কটা আমরা অবশ্যই নিতে পারবো না। অ্যান্ড দিস ইজ ভেরি ভেরি নন সায়েন্টিফিক শো। বিজ্ঞানের ব্যাখ্যা তো অবশ্যই আমি আসবো রেজা ভাই, অবশ্যই সে ফ্লোটা আমি আপনাকে দিব। তার আগে প্রিয় শ্রোতা, আপনাকে আমি রিকোয়েস্ট করব, ভিডিওটা আমরা বেশিক্ষণ রাখবো না। ভিডিওটা যদি আপনারা দেখতে চান, কেন আমরা বলছি, আপনি চলে আসবেন আমাদের এই পেজটিতে www.facebook.com/dortarot। আমি আবারও বলছি www.facebook.com/dortarot, দ্যাট ইজ ডট অ্যারোট। পেজটিতে আপনি লাইক দিয়ে দেবেন। বিরতিতে যাওয়ার আগে আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই, যে প্রশ্নটা আমার শুরুতেই করা উচিত ছিল। আপনার বোন কি সাইকিয়াট্রিস্ট দেখানো হয়েছে?
জি, ডাক্তার দেখানো হয়েছে।
কয়জন ডাক্তার দেখিয়েছেন এখন পর্যন্ত?
আমার দিনাজপুর, রংপুর, মোটামুটি মানে মানসিক ডাক্তার সবাই, এবং ঢাকার থেকে যে ডাক্তার গুলো যায় তাদেরকেও দেখা হয়েছে।
কি দেয় ওষুধ?
তারা বলে কোনো সমস্যা নেই, তার ঘুম হয় না,
তারা দিবে ঘুমের ওষুধ,
শুধু ঘুমের ওষুধ সিস্টেম, যে ঘুমের ওষুধ দিলাম, ঘুম পারলে ঠিক হয়ে যাবে।
আপনি দেখেন কি ভাই, আজ পর্যন্ত যতগুলো পেশেন্ট আসছে জিনের,
সবাই একই কথা বলে,
এবং সবাই ফোন দিয়ে আমাকে বলছে ভাই ধন্যবাদ দাদা, ভাই আমার মেয়ে বা আমার সন্তান এখন সুস্থ। আমার জানতে চাই, আমি কোনো ব্যাড কমেন্ট করতেছি না, ডাক্তাররা অবশ্যই শিক্ষিত মানুষ, ভালো মানুষ, বাট কেন কাউন্সিলিং, একটা ডাক্তারের একটা পেশেন্টকে কাউন্সিলিং করা দরকার আধা ঘন্টা এক ঘন্টা, সেখানে পাঁচ মিনিট লোকেকে দেখে তারা ঘুমের ওষুধ দিয়ে দিচ্ছে, কেন এটা কারণটা কি?
ওকে, আমরা আমাদের জায়গা থেকে কখনোই এই থ্যাঙ্কফুল জিনিসগুলো প্রচার করতে চাই না, ফেসবুকেও না, রেডিওতেও না। আমরা এটা এন্টারটেইনিং শো হিসেবেই রাখতে চাই, আর আমরা চাই না মানুষের মধ্যে এই ধরনের আনসিন বিলিভ গুলো গড়ে উঠুক, যে সেগুলো মেডিকেল সায়েন্সের বাইরে গিয়ে, অফকোর্স না, ফার্স্ট হচ্ছে মেডিকেল সায়েন্স, ওখানে যাবেন, ওখানে সমস্যার সমাধান করেন। আনসিন ওয়ার্ল্ড বলে একটা ওয়ার্ল্ড আছে, সেই জগতের প্রতি আমাদের কিউরিওসিটি আছে, বাট সেটাকে বিলিভ করা না করা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। প্রিয় শ্রোতা, চার মিনিটের বিরতি নিচ্ছি, তার আগে আপনাদের কারো একবার মনে করিয়ে দিচ্ছি, আজকের পুরো অনুষ্ঠান জুড়ে একটা কথা বলেছি শুধুমাত্র, সেটা হচ্ছে রেজা ভাই আপনাদেরকে একটা সারপ্রাইজ দেবেন। আমরা সেই সারপ্রাইজের জন্য অপেক্ষা করছি, বিরতির পর ফিরে এসে সেই সারপ্রাইজটি।
ডর মানে ভয়, ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
প্রিয় শ্রোতা, ফিরছি আবারও আমরা পাঁচ মিনিট পরে। এবং অনুষ্ঠানের শুরু থেকেই যেটা বারবার বলছিলাম যে একটা ছোট্ট না বলবো যে অনেক বড় একটা সারপ্রাইজ রেজা ভাইয়ের পক্ষ থেকে আছে, সেই সারপ্রাইজে যাবার আগে আপনাদের আরো একবার মনে করিয়ে দিচ্ছি পেস্টিতে আপনারা আসতে পারেন। যেই ভাই আজকে তার বোনের এই ঘটনাটি নিয়ে আসছেন, এটা আসলে কতটা দুর্ধর্ষ সেটা বোঝার জন্য এই ভিডিওটা আপনাদের দেখা উচিত। www.facebook.com/dortarot dortarot এটা হচ্ছে আমাদের পেজের নাম। এই ঘটনার সায়েন্টিফিক ব্যাখ্যা এবং সলিউশন দুটোই রেজা ভাই দেবেন। তার আগে যে সারপ্রাইজটার কথা আমরা বলছিলাম সেটা আপনার মুখ দিয়ে শোনাই।
সারপ্রাইজ হচ্ছে, আমি আপনারা জানেন যে ছোট ছোট বাচ্চাদেরকে আমি পছন্দ করি, ছোট বাচ্চা যাদের সমস্যা হয় আমি এক দৌড় দিয়ে চলে যাই, মানে রাত্রে 12টা যদি হয়
আমার নিজের একটা বেবি আছে,
আমি ওদের বাসা বন্ধ যাই। তো ওই বাচ্চাদের জন্য একটা বই বের করছি মার্কেটে, জু অ্যাডভেঞ্চার লাইফ বুক। অনেক হয়তো বুঝেন না আমি কি বলছি, আমি আবার বলি, জু অ্যাডভেঞ্চার লাইফ বুক বাই রাত বিলেলা। এই বইটার বিশেষত্ব হচ্ছে যেসব বাচ্চারা পড়াশোনা করতে চায় না, ভাত খেতে যায় না, জাস্ট একটা স্মার্টফোন লাগবে, এটা আইফোন হোক আর অ্যান্ড্রয়েড হোক যে কোনো ফোন হোক, এই ফোনটা বইয়ের সামনে ধরলেই বইয়ের যে ছবিগুলো আছে, যেমন এ ফর অ্যাপল, বি ফর বল, বিভিন্ন ছবি অ্যানিমেল আছে, হ্যাঁ, যেমন এল ফর লায়ন, এই ছবিগুলা বের হয়ে যায় বই থেকে, বের হয়ে বাচ্চার সাথে খেলবে, বাচ্চার সাথে খেলবে, প্লে করবে এবং কথা বলবে, যেমন এ টিপ দিলে এ বলবে এবং অ্যানিমেলটা হাঁটবে। হ্যাঁ, এটা 4D অ্যানিমেশন বলা হয়, 4D যেটা অ্যাগমেন্টেড রিয়েলিটি, এবং এটা বাংলাদেশে সর্বপ্রথম ইংলিশ মিডিয়াম বই হিসাবে আমি মার্কেটে নিয়ে আসছি। আমাকে কিবরিয়া ভাই প্রচন্ড হেল্প করছে, তার সবচেয়ে বড় হেল্প করছে বর্ণ প্রকাশ, আমাদের প্রকাশনা। তো আমি অনেক ধন্যবাদ জানাতে চাই সবাইকে, যদি আপনারা এই বইটা কিনেন, দাম মাত্র 199 টাকা।
এটাই আমার সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছে, এরকম একটা বই 199 টাকা দাম, এবং এই বইটা
199 না, বইটা মেড ইন জার্মানির, দাম হচ্ছে $6। আমি রিকোয়েস্ট করে কোনোভাবে যে সিস্টেম করে হলো এটা শুধু বাংলাদেশের জন্য, বাচ্চাদের জন্য আমি নিজে ভর্তুকি দিয়ে 199 টাকা দিচ্ছি।
ভেরি ইন্টারেস্টিং যেটা বলবো ওই বইটা সম্পর্কে, সেটা হচ্ছে উনি যেটা বললো যে বাচ্চাদের সামনে ধরেন এ ফর অ্যাপল, অ্যাপলটা গাছ থেকে পড়ে নাচা শুরু করেছে, এরকম
বাচ্চারা কি শিখবে, দেখেন বাচ্চারা পিঁপড়া কেমন দেখতে শিখবে, পিঁপড়া হাঁটে কিভাবে শিখবে, পিঁপড়া কি খায় শিখবে, পুরো একটা পিঁপড়া লাইফ দেখতেছে,
জীবন্ত, মানে হেঁটে বেড়াবে,
হেঁটে বেড়াবে, পরে বি ফর বিয়ার, মানে ভাল্লুক, ভাল্লুক দেখতে কেমন হয়, বাচ্চাকে চিড়িয়াখানা দরকার নেই, ঘরে বসে দেখতেছে ভিডিও, আসলে ভিডিও না, এটা 4D অ্যানিমেশন, মানে বাচ্চা হাতের মধ্যে ভাল্লুক নিতে পারবে,
হাতের মধ্যে
ভাল্লুকটা হাতে নিতে পারবে, ছোট বাচ্চা হাতে নিয়ে খেলতে পারে ভাল্লুক নিয়ে, একদম রিয়েল ভাল্লুক নিয়ে।
রাইট, তো এটা আমরা বেসিক্যালি সেই সব মায়েদেরকে ইন্সপায়ার করবো যে যাদের মোটামুটি পড়াতে গেলে রীতিমতো বেগ পেতে হয়, এই টেকনোলজির আপনারা হেল্প নিতে পারেন, আর এই বইটা আপনারা সংগ্রহ করতে পারেন ঘরে বসেই rokumari.com এর মাধ্যমে। rokumari.com নাম্বারটা হচ্ছে 16297, আমি আবারও বলি 16297। এখানে ফোন দেওয়ার পরে আপনারা যেটা বলবেন যে রেজা ভাইয়ের লাইভ বুক চাই, লাইভ বুক বললেই হবে, ম্যাজিক বুক বললেও হবে, রেজা ভাইয়ের বই, ডরের রেজা ভাইয়ের বই,
99 টাকা নেবে,
199 টাকা।
আপনারা এখান থেকে পাবেন, অথবা সরাসরি আমার কাছে নিতে চান সেক্ষেত্রে ফেসবুকে গিয়ে লিখবেন টেসলক, TASSLOCK, এই টেস্ট লগে গেলেই আপনি বইটা সম্পর্কে ভিডিও টিডিও সব পেয়ে যাবেন,
আপনার পেজও থাকবে, প্রোফাইল থাকবে,
সব জায়গায়
থাকবে,
সব জায়গায় থাকবে, ওখানে ফোন নাম্বার দেওয়া থাকবে।
তো রকমারিতে আপনারা অর্ডার করুন, অর্ডার করলে আপনার ঘরে পৌঁছে যাবে বইটি 16297। যে গল্পে আমরা ছিলাম একটু আগে, ও আরেকটা বইয়ের কথা আমরা বলতে ভুলে গেছি, বইয়ের সাথে তো আপনার একটা স্পেশাল গিফট থাকছে।
হ্যাঁ, বইয়ের সাথে একটা গিফট থাকবে আমার পক্ষ থেকে, একটা বিশেষ একটা
যারা বইটা অর্ডার করবেন rokumari.com এ কেবলমাত্র তারাই পাবেন, খুব দ্রুত অর্ডার করুন, কারণ বইটা আসলে খুব লিমিটেড বাজারে এসেছে, সো দ্রুত অর্ডার করতে হবে। সো আপনার ঘটনায় আমরা আসি, পুরো ঘটনাটা যেহেতু রেজা ভাই জানেন, আমরা একটু সমাধানের দিকেই যাবো, সায়েন্সের ব্যাখ্যাটা কি হবে,
সায়েন্সের যদি ব্যাখ্যা আমি দেখি ভাই, আমি প্রথমে প্যারানোমাল দিয়ে দিছি, কারণ বিষয়টা বেশি প্যারানোমাল আমার কাছে মনে হলো, যেহেতু ওনার বোন দিনাজপুর থাকে, দিনাজপুরে আমি দেখি নাই, সরাসরি না দেখে বলার একটা, কারণ আমি তো এমন নাই মানে ইলমে গায়েব আলিমুল গায়েব না দেখে বলে দিই সবকিছু, আমি চেষ্টা করি শুধুমাত্র, আমি এটাও বলবো আমি বলতে পারি না, চেষ্টা করি, যতটুকু আমি ওনার ভিডিও দেখলাম, যতটুকু ওনার কথা শুনে বুঝলাম, এটাকে বলে সিজোফ্রেনিয়া,
সিজোফ্রেনিয়া
রোগটা আমরা জানি,
সায়েন্সের জায়গায়
জানি, সিজোফ্রেনিয়া হলে মানুষ নিজে শুনে নিজে
কামড় দেয়
বাইট করে, চুল ছিঁড়ে, এবং তারা ভয় পায়, যদি আপনি ধমক দেন সেখানে ভয় পাবে, সে ভাত খাচ্ছে না আমার কারণে, ধমক দিলে ভাত খাও সে ভাত খাবে, কোনো কিছু করতে আপনি চাচ্ছেন না, সে চুল ছিল তাকে ধমক দিলেন সমস্যা ভয় পাবে, সিজোফ্রেনিয়ার পেশেন্টরা ধমককে ভয় পায়, কিন্তু এই পাগলামি দিন দিন বাড়তে বাড়তে এমন বাড়া বাড়তে পারে, ট্রিটমেন্ট হবে না ফিউচারে গিয়ে, সারা জীবন তাকে পাগলা করে থাকতে হবে, তো এখান থেকে বের হতে হবে আপনাকে দ্রুত। আমি প্রথমত আপনাকে সাজেশন দিব, অবশ্যই ডাক্তার দেখাবেন, অবশ্যই, যখন ডাক্তার কবিরা সবাই ফেল করবে তখন ইনশাল্লাহ আমি চিকিৎসা দেখবো। আমি কোন ডাক্তার না, চিকিৎসকও না, আমি অ্যাডভাইস দিব আপনাদেরকে, এটাই সর্বোচ্চ।
এখানেই আমরা শেষ করতে চাই আজকের ডরের ট্যারট কার্ড সেগমেন্ট। তার আগে আপনাদের সবাইকে প্রিয় শ্রোতা আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো এবং একই সাথে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলে আজকের এই অনুষ্ঠানটা শেষ করব। স্পেশালি রেজা ভাই যে স্টেপটা নিয়েছে বাচ্চাদের বইয়ের জন্য, আপনারা সেটা ঘরে বসে হলেও কালেক্ট করবেন, যাদের বাচ্চা ভবিষ্যতে আসার সম্ভাবনা আছে তারাও কালেক্ট করবেন, যাদের বাচ্চা নেই তারাও কালেক্ট করবেন, এবং
বাচ্চা নেই তারা কি করবে, তারা
সবাই কালেক্ট করেন 16297 এই নম্বরে। আর আরেকটি 16297 এই নম্বরে ফোন দিলে rokumari.com, ওখানে বললি হবে রাব্বি রেজার লাইট বুক, বইটা মাত্র 199 টাকা, হয়তো কুরিয়ারের সার্ভিস নিতে পারে আপনার ঘরে পৌঁছানোর জন্য। আর যে কথাটি বলতে চাই, 150তম পর্ব থেকে ডরে একটা বড় ধরনের পরিবর্তন আসছে এবং সেই পরিবর্তনটা বিজ্ঞানের সাথে প্যারানর্মাল ওয়ার্ল্ডের মুখোমুখি একটা যুদ্ধ। একটু একটু করে আমরা মোড়কটা উন্মোচন করব, আপনারা গেস করতে থাকেন। আমি শুধু এতটুকুই বলতে পারি, রেডিও এরিনাতে যতদিন কাজ করার চেষ্টা করেছি ভিন্ন কিছু উপহার দেবার চেষ্টা করেছি। রেজা ভাই, এটা আমার, আমি বলবো যে আপনাদের ভালোবাসার জায়গা থেকে অন্যতম একটা ইউনিক আবিষ্কার আমার, আমার ব্যক্তিগতভাবে আমি এটাই ফিল করি। এবং এটাকে যত বেশি আরো বেশি এক্সপ্লোর করা যায় ইন্টারেস্টিং জায়গাটা থেকে, তত বেশি এই অনুষ্ঠানটা আরো বেশি সুন্দর হবে, সেটাই আমরা চেষ্টা করবো। 150তম পর্ব থেকে অনেক নতুন কিছুই নিয়ে আসার চেষ্টা করছি। আর রেজা ভাই, 150তম পর্ব থেকে পুরো 2 ঘন্টা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন, একটু ভিন্ন ভিন্ন ফর্মে থাকবেন, পুরো 2 ঘন্টা জুড়ে আমাকেও পাবেন, আরো নতুন নতুন কিছু পাবেন। তো আজকের মতো শেষ করতে পারি। শেষ বেলা রেজা ভাই, যদি আপনার কিছু বলার থাকে, বিশেষ করে আজকে যে দুটো ঘটনা হলো, আমরা কি একটা দুটো মেইল পড়বো শেষের দিকে এসে?
আমি একটা প্রশ্ন করতে চাই, যে আমরা লাইভে আসি, কমেন্ট যে পড়া হয় না, অনেকে কমেন্ট করে যে ভাই আমাদের কমেন্ট পড়া হচ্ছে না,
আউট অফ ট্র্যাক হয়ে যাবো কমেন্ট পড়তে গেলে,
তো যদি সম্ভব হয় কোনোদিন কমেন্ট পড়ার, তো হয়তো মানুষ খুশি হবে, কি করে এটাতে আপনি কি বলেন?
আচ্ছা, এটার একটা ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে ধরেন আমি একটা হন্টেড প্লেসে, আমি একটা
হন্টেড প্লেসে না, আমাদের এই মুহূর্তে যে কথাবার্তা হচ্ছে, হাজার হাজার কমেন্ট
আসছে অনুষ্ঠান সম্পর্কে,
আমরা এই মুহূর্তে যে কমেন্ট গুলো পাচ্ছি,
এটা একটা বড় সমস্যা কি ভাই, আমরা কেন পারি না, একদম বিনীত হবে আপনাদেরকে বলি, সেটা হচ্ছে হাজার হাজার টেক্সট। আর এই যে আপনারা দুটো গল্প আজকে এখানে প্রচার করলাম, এই যে দুটো গল্প কিন্তু আমরা পুরোপুরি তাও তুলেও ধরতে পারিনি সময়ের সংকীর্ণতার কারণে। হ্যাঁ, অনেকে বলেন সময় বাড়ে,
আমরা পারতাম ভাই,
যদি হাজার হাজার মেইল আমার মেইল এসে বসে আছে
এখানে, হয়তো ব্যাপারটা কি জানেন, যদি আমরা গল্পগুলা বই থেকে বলতাম, দেখে দেখে বানানো ভূতের গল্প বলতাম, তাহলে পারতাম, আমার কাছে মনে হয় তাহলে পারতাম।
আর তাছাড়াও আমরা ওই SMS পড়া বা এই মেইল পড়া, এই বিষয়গুলোকে আমরা খুব লেস প্রায়োরিটি দেই, প্রায়োরিটি যে দেই তা না, আমরা প্রত্যেকটা নিজেরা পড়ি, কিন্তু আমরা চাই স্টোরিগুলো আসুক, গল্পগুলো আসুক, যারা এই ঘটনার ভিকটিম তারা নিজেরা এসে বলুক। হ্যাঁ, এবং এতে হয়তো ওনার মাধ্যমে হয়তো ওনার ফ্যামিলিটা সেভ হবে। এবং আজকের এই যে মেয়েটি, বোনটি আমার, এত মায়া লাগছে, ওর চোখের দিকে তাকালে মায়া লাগে, বিলিভ মি, আমার ভিতরটা ফেটে যাচ্ছে। হ্যাঁ, আমি বারবার, আমার মনে আছে আপনি আপনাকে ফেসবুকে নক করে বলছিলাম সঙ্গে সঙ্গে ওর ভিডিওটা দেখার পরে, এবং ও যদি ভালো থাকে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, ও যদি ভালো হয় আজকে রেজা ভাই যেটা করতে চাচ্ছে সেটার পরে, যদি ও ভালো হয় আমি নিজ দায়িত্বে আপনাদেরকে জানাবো এবং ওর ভালো হওয়ার ভিডিও আমি ফেসবুকে পাবলিশ করব। দেখা যাক কি হয় না হয়। আপনারা যদি ভিডিওটা দেখতে চান, আরো একবার আমন্ত্রণ জানিয়ে আমার এই পেজটির আজকের মতো শেষ করতে চাই। পেজটির ঠিকানা হচ্ছে www.facebook.com/dorterot, আরো একবার বলছি www.facebook.com/dorterot, দ্যাট ইজ ডর ট্যারট। রেজা ভাই, লাস্টে আর কিছু বলার আছে?
সবাইকে এটাই বলবো, আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো থাকি, কিভাবে জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আমার কোনো উদ্দেশ্য নাই, আমি যে রেডিওতে কথা বলতেছি আমার এমন না যে আমি টাকা পয়সা নিচ্ছি, কিছুই না, শুধুমাত্র একটাই উদ্দেশ্য, যে আপনাদের ভালোবাসা দোয়া কাম্য, এটাই, আর কিছুই না।
থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ভালো থাকবেন, আজকের মতো শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.